exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents. Jaha bolibo, shotto bolibo. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
রবিবারের রাত, সময় রাত 11:05। প্রিয় শ্রোতা, শুনছেন এবিসি রেডিও FM 89.2। শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। আর জি কিবরিয়া আমি সাথে রয়েছি, এবং এই পর্যায়ে জেবিএসবি টিম মেম্বার মঞ্জুর আমাদেরকে জানিয়ে দেবে কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। লাখ লাখ মানুষকে নিজের জীবনের ভুল কিংবা অপরাধ বলে সচেতন করবার জন্য
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি খুবই আত্মপ্রত্যয়ী জীবন। চট্টগ্রাম থেকে এসেছেন 24 বছর বয়সী জীবন। জীবন জীবনটাকে বেশ ভালোই উপভোগ করেছেন, বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন, আর মায়ের হাতের রান্না তার সব থেকে প্রিয়। মাকে জীবন দিয়ে ভালোবাসেন। জীবন তার জীবনের কোন কথাগুলো জানাতে এসেছেন তা শুনতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমরা জানলাম যে জীবন রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবতে। আমরা শুরু করছি মূল পর্ব, তবে তার আগে বলে নিচ্ছি বরাবরের মতোই থাকছে SMS পোল, এবং আমাদের সঙ্গে থাকছেন ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? অনেক ধন্যবাদ, এত লম্বা সময় সাথী আপনি আমাদের। যাই হোক, আপনাকে আবারও ধন্যবাদ। আমরা শুরু করছি মূল পর্ব, এবং শুরুতেই আমরা দেখব ব্যাকগ্রাউন্ডটা কি। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, আপনার শৈশব থেকে, যেখান থেকে আপনার মনে পড়ে।
আমার বাসা হলো যে আপনার হালি শহরে। তো আমি খুব নিম্ন শ্রেণীর মানুষ, আমার আব্বু ব্যবসা করে।
নিম্ন শ্রেণী কেন বলছেন?
নিম্ন শ্রেণীর বলতে আমার আর্থিকভাবে খুব দুর্বল,
মানে প্রান্তিক পর্যায়ের মানুষ, নিম্ন শ্রেণী না বলি। হ্যাঁ
হ্যাঁ, আমার আব্বু ব্যবসা করে, এমনি মাছের ব্যবসা করে,
মাছের ব্যবসা।
হ্যাঁ, আর আম্মু মানুষের বাসায় কাজ করতো।
ওকে।
তো আমাদের আব্বু যা আনতো তাই খেতাম, আম্মু বাসায় কাজ করতো, ওখান থেকে যা পেত তা আনতো। আমরা দুই ভাই এক বোন। তো ভাইয়া স্কুলে পড়ালেখা করে, আব্বু স্কুলে পড়ালেখা করে, আমি ছোটবেলা থেকে খেলাধুলা করি, দুষ্টুমি করি। তো আম্মু তো বাসায় চলে যেত, বাসায় কাজ করতো। তারপর আমাকে এক পর্যায়ে ভাইয়া বললো যে একে স্কুলে ভর্তি করাই দেন। তো আমাকে স্কুলে ভর্তি করাই দিল। ওই আমাদের বাসার পাশেই একটা স্কুল, মানে ওইগুলা ওই ইউনিসেফের দ্বারা যে স্কুলগুলো হয় ওগুলাতে। তো ওখানে ম্যাডামটা খুব আমাকে আদর করতো, পড়া পারতাম আর না পারতাম মানে সবসময় ক্লাসে যেতাম। তো এটা তো একটা বাসা, একটা রুমের ভিতর ক্লাস ছিল, মানে কাঁচা ঘরের ভিতর, ওনারা ভাড়া নিয়ে তারপর ওনারা ক্লাস নিত আর কি। তো এখানে আমরা প্রায় 20-25 জন ছেলে মেয়ে ছিলাম, সবাই ছোট ছোট, সবার বাবা মাই খুব গরিব, সবাই যার যার কাজে যেত আমরা স্কুলে আসতাম। তো ম্যাডাম আমাদেরকে চকলেট দিত বা বিস্কিট দিত, বিভিন্ন পড়ালেখার পাশাপাশি বিভিন্ন খেলার আমাদেরকে ইয়ে করতো, খেলা পুকুর খেলা খেলতাম, তারপর বিভিন্ন রকম বিস্কুট খেলা খেলতো, তো ওগুলাতে অ্যাটেন্ড করতাম। বিশেষ করে ওনারা গুরুত্বটা দিত যেন বাচ্চারা প্রতিদিন স্কুলে আসে, তো যারা স্কুলে প্রতিদিন আসতো তাদেরকে ওনারা খুব বেশি ভালোবাসতো। তো আমাকেও খুব লাইক করতো। তো আমাকে সবসময় বলতো যে জীবন, যে তুমি অনেক বড় হতে পারবা, তুমি পড়ালেখা করো। তোমার
মা কে বলতো?
ম্যাডাম বলতো আর কি।
ম্যাডাম বলতো? আচ্ছা
জি। তো তারপরে বাসায় আসলে তখন আব্বু মাছ বিক্রি করে আসতো, পরে আমাকে বলতো যে ইয়াগুলো ধুই ফেলতে, এই যে টুকরি মাছের যে খাওয়া চালো গুলো। তো আম্মু আসতে দেরি হতো, আম্মু আসতে ধরেন 3-4 বাজতো, মানুষ বাসায় কাজ করতো, তো ওনার তো আসতে দেরি হতো। তো আব্বুকে আমি ভাত বেড়ে দিতাম বা আম্মু রান্না করে রাখতো, আমি ওই বাসাতে গিয়ে নিয়ে আসতাম ভাত গুলা, এনে তারপর দিতাম। তারপর বড় ভাই কি করতো, রিক্সা চালাইতো, যা ইনকাম করতো আনতো, আব্বুকে দিত, অনেক সময় দিত না। তো উনি বেশিরভাগ কাজ করতো না, উনি বেশিরভাগ একদিন কাজ করলে 2 ঘুরে ঘুরে খেত, এভাবে ওনার জীবনটা যেত। তারপর আমি পড়ালেখা করতেছি, তারপর ভাইয়া বললো যে এখানে ভর্তি হওয়ার দরকার নেই, একটা প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়। তারপর আমাকে ওখান থেকে টুয়ে ভর্তি করে দেয়। তারপর আমি ওখান থেকে পড়ালেখা শুরু করি। তারপর আমার ওখানে দুই একটা ছোট বন্ধু হয়, এদের সাথে আমি কথা বলা শুরু করি। এরা অনেক আমার চেয়ে অনেক ভালো, পড়ালেখা অনেক ভালো, এদের আর্থিক অবস্থা ভালো, এরা আব্বু আম্মু অনেক ভালো, এরা যা খেত আমাকে সবকিছু দিত।
কারা এরা?
আমার মানে স্কুল বন্ধুরা আর কি, ক্লাস 2 ঘটনা বলতেছি। তো এরা যা খেত সব আমাকে দিত, কখনো আমাকে ফেলে এরা খেত না। এরা টিফিন আনতো, বিস্কিট আনতো বা টিফিনের টাকা, আমি তো টাকা বেশি আনতে পারতাম না, আমার আম্মু আমাকে 2 করে দিত প্রতি মানে প্রতিদিন, বা আব্বু দিত 2 উপর কখনো আমাকে দিত না। তো তারপরে 2 দিয়ে যেটা পেতাম সেটা খেতাম, ভাইদের সাথে শেয়ার করতাম, সিঙ্গার এনে খেতাম। তারপর স্কুল থেকে আসতাম, আর আমার বোনকে তো ছোটবেলা অন্য একটা বাসায় দিয়ে দিছে, সে আর পড়ালেখা করায়নি।
মানে কেন দিয়ে দিল?
ওই যে মানে আর্থিক অবস্থার কারণে, মানে অন্য একটা বাসায় কাজ করতেছে, ওইখানে থাকবে খাবে, এরা পড়ালেখা করাবে। উনারও অনেক ভালো ছিল, তো ওইখানে আমাকেও দিয়ে দেওয়ার কথা ছিল। তো ভাই বলল যে না, একে দিতে হবে না, একে পড়ালেখা করান। তারপর আমাকে পড়ালেখা করাচ্ছে আর কি। তারপর আমি ক্লাস 3 উঠি, আমার রোল নম্বর হয়ে যায় 27। তখন আমি অনেক মানে আমি বলি যে না, আমার চেয়ে অনেক ভালো করতে হবে, আমার বন্ধুরা মানে 10 ভিতরে ঢুকিয়েছে, কারো এক হয়েছে একটা মেয়ের, তারপর 2 একটা আমার ফ্রেন্ড হয়েছে, আর বাকিগুলো 5 পরে। তারপর আমি সেকেন্ড টাইমে চিন্তা করছি না, আমার রোল নাম্বার যেভাবে হোক 10 ভিতরে আমার আনতে হবে। পরে আমি পড়ালেখা করি, আমার আম্মু যে ভাষায় কাজ করতো ওই ভাষায় আমি যেতাম। তো ওখানে একটা ভাইয়া ছিল, তো ভাইয়াটা আমাকে পড়ালেখা গুলো দেখাই দিত। তো আমি ওখানে বসে বসে আর ড্রয়িং রুমে বসে বসে পড়তাম। তো পড়ার পরে বলতো যে তুমি বাসায় গিয়ে এগুলো পড়তে হবে, তুমি আমার এখানে শিখে গেলে তুমি যদি না পড়ো এগুলো হবে না, তুমি ভালো করতে পারবে না। তারপর আমি বাসায় গিয়ে এগুলো পড়তাম। আমার আব্বু একটু পড়ালেখা জানতো, আমার আম্মু জানতো না, ভাইয়া জানতো। তো ভাইয়া বেশিক্ষণ বাসা থাকতো না, পরে আব্বুকে বললে আব্বু বলতো আর কি যে এটা এভাবে করে এটা এভাবে করে। তো অঙ্ক টঙ্ক খুব একটা করতে পারতো না, পরে ভাইয়া যখন টাইম পেতো ভাইয়াকে বলতাম যে ভাই আমি অঙ্কটা পারি না, অঙ্কগুলো আমার একটু করে দেয়। তারপর আমি সেকেন্ড টাইম যখন পরীক্ষা দিই, আমার রোল নাম্বার চলে আসে 7। তারপরে ম্যাডামরা অনেক খুশি হয়েছে, তারপর এখানে রেজাল্টে লিখে দিছে যে ভালো, আরো ভালো করতে হবে। তারপরে আমার আম্মু অনেক খুশি হয়েছে, তারপর আম্মু ওই সেদিনের পর থেকে আমাকে বলতো যে তোর কাজ করতে হবে না, তুই শুধু পড়ালেখা করবি,
আচ্ছা
তোর কোনো কাজের দরকার নেই। তো আব্বু আসলো, তো আব্বুকে আমি বলবো নিজে ধুই ফেলতে বা আমার জন্য রাখতে। তো আম্মু আমাকে খুব ভালোবাসতো, খুবই ভালোবাসতো, উনি না খেয়ে সবসময় আমাকে খাওয়াইতো। তারপর আমার বোনের বাসার তো আমি মাঝে মধ্যে যেতাম, আমার বোনের যে ম্যাডামটা ছিল উনাকে আন্টি বলতাম আর কি, উনি আমাকে খুব আদর করতো, উনি আমাকে জামা কাপড় কিনে দিত, ছোট গাড়ি কিনে দিত। তারপর বলতো যে পড়ালেখা যদি আরো ভালো করতে পারো আরো অনেক কিছু কিনে দিব। তো আমি ওগুলার আগ্রহের কারণে আমি পড়ালেখাটা আরো বেশি করা শুরু করলাম।
ওকে,
তারপর যখন ফার্স্ট টাইম সেকেন্ড টাইম যখন পরীক্ষা হয়েছে তখন রোল নাম্বার 5 আসে।
কোন ক্লাসে থাকতে?
ক্লাস 3।
ক্লাস 3? ওকে।
7 থেকে যখন 5 আসে, তারপর যখন ক্লাস 4 উঠলাম তখন রোল নাম্বার চলে গেল আবার 16। আমার চেয়ে আমার ফ্রেন্ডরা অনেক ভালো করে ফেলছে, কারণ এরা প্রাইভেট পড়ছে ফাইনালের পরীক্ষা, আমি কোনো প্রাইভেট টাইভেট পড়তে পারি নাই। আমার পড়াগুলো আমি অঙ্ক, বিশেষ করে অঙ্ক আর ইংলিশটাতে আমি দুর্বল ছিলাম। তারপর আবার পড়ালেখা মানে একটু লুজ হয়ে গেল, আমি ওই যে রেগুলার ক্লাস করি না, ফাজলামি করতাম, খেলাধুলা করতাম, ঘোরাফেরা করতাম বন্ধুদের সাথে, এইভাবে করে দিন কাটতেছিল। তারপরে ক্লাস 5 উঠলাম, 5 ওঠার পরে তারপর আমার আম্মু বলতেছে দেখ তুই পড়ালেখাটা ঠিক মতো কর, ভালো করে পড়ালেখা কর, না হয় কাজ কর, 2 একটা এভাবে পড়ালেখা করে তো লাভ নেই। কারণ হলো আমার আম্মুকে ডেকে ম্যাডামরা অবজেকশন দিছিল, আমি খুব দুষ্টুমি করতাম ক্লাসে।
আচ্ছা,
তো যখন অবজেকশন দিছে আমার আম্মু খুব ফেড আপ হইল আর কি, যে এত কষ্ট করতেছে আমি না খেয়ে তোর জন্য খাবার রাখি, তুই এরকম দুষ্টুমি করতেছিস কেন, তুই পড়ালেখাটা ঠিক মতো কর, তোর তো সবাই দেখতে পাচ্ছে। আমার ভাইয়া আবার আমাকে টাকা পয়সা দিত। তারপর ভাইয়ার যখন রিক্সা চালায় আসতো, আমি ভাইয়ার পকেট থেকে মাঝে মধ্যে 10 চুরিও করতাম।
আচ্ছা,
তারপর আমি ওগুলা দিয়ে কি করতাম, সাইকেল চালাইতাম, ওই যে 5 ভাড়া ছিল 1 ঘন্টা, ওগুলা দিয়ে আমি সাইকেল চালাইতাম। তারপর ওই যে পরে হাত পা চুলে ফেলছিলাম, পরে বাসায় যখন গেছি বলছে যে টাকা কোথা, আমি বলছি না টাকা না, আমার বন্ধুরা নেয় এদের থেকে আমি নিয়ে, তারপর পরে গেছি হাত পা চুলে গেছে। পরে আব্বু আমাকে অনেক মারে, বলতেছে যে একে হোটেলে ঢুকাই দেওয়ার জন্য, আমি হোটেলে কাজ করার জন্য। তারপর ভাই বলে না হোটেলে দিতে হবে না। এরপরে আমার পড়ালেখাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। পরে আমি একটা মার্কেটে চাকরি নিই ক্লাস 5 পরে। একটা শপিং মলে জব নেই, ওখানে আমার বেতন ধরে 350 টাকা বলে যে আমি বলছিলাম যে আমি স্কুলে পড়বো, কিন্তু আমি স্কুলে পড়ি না, আমি স্কুল টাইমটাতে খেলাধুলা করতাম, দুপুর 2টার পর আমি ওই শপিং মলে যেতাম, শপিং মলে 10টা পর্যন্ত চাকরি করতাম, আবার রাতে যখন দোকান বন্ধ হইতো সবকিছু মুছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমি চলে আসতাম ওই সকালে স্কুলের কথা বলে, কিন্তু আমি স্কুলে যেতাম না।
আপনি স্কুলে যেতেন না, এটা ফ্যামিলিতে কেউ জানতো না?
না, ফ্যামিলিতে জানতো, ওই যে আমি বলি যে আমার ডিউটি 2টার থেকে। তারপরে এই শপিং মলে জব করে ওনারা একটা ভাইয়া ছিল সেলিম ভাই, উনি আমাকে খুব আদর করত, পাশে একটা দোকানদার ছিল নিঙ্কল বড়ুয়া, উনি আমাকে অনেক আদর করতো, বলতো যে তুই পড়ালেখা কর, ইসিপি স্কুলে ঢুকি যা, পড়ালেখা ছাড়ছিস কেন? তো ওনারা আমার বলতো যে আমি সেই স্কুলে একদিন গিয়েছিলাম, গিয়ে বই খাতা নিয়ে আসছিলাম ওখান থেকে একটা বন্ধুর থেকে, সে ক্লাস 7 উঠছিল, আমার 6 এর বইটা দিয়ে দিয়েছিল, পরে 6 এর বইগুলো আমি দোকানে বসে বসে অবসর সময়তে পড়তাম, ওনারা আমার পড়াইতো, সেলিম ভাই আর হলো যে নিঙ্কল ভাই দুজন পড়াইতো। তো আমার বলতেছে তুই স্কুলে 7 এ ভর্তি হয়ে যাবি, তারপরে বছর তুই এই বইগুলো যখন পড়ে ফেলবি কমপ্লিট, তুই 7 ইসিপি স্কুলে তোকে নিবে। তা আমি আচ্ছা ঠিক আছে, তো এরকম করে পড়ালেখা করি, দোকানে কাজ করি কন্টিনিউ। বছর শেষের দিকে সেলিম ভাই একদিন আমার বলে যে চল তোর আমি স্কুলে নিয়ে যাই, বলি না ভাইয়া আমি স্কুলে আর পড়ালেখা করবো না, আমার পড়ালেখা ভালো লাগে না, আমি চাকরি করবো। তো বলে যে তাহলে তুই যেতে পড়ালেখা আর করবি না, এক কাজ কর তুই ইয়ে কর আমাদের দোকানে কন্টিনিউ জব কর, আমাদের উপরে একটা দোকান আছে ওইটাও পরিষ্কার করবি, এটাও পরিষ্কার করবি, তোর বেতন ডাবল করে দিবে, 350 টাকাতে 700 টাকা করে দিছে, আর ডেলি দিত 5 টাকা নাস্তার টাকা। তো তারপরে আমি করতেছি কন্টিনিউ, তো রমজান মাস আসছে, তো রমজান মাসে তো অনেক পরিশ্রম, তখন আমাকে 3000 টাকা দেয়, তো আমি আম্মুকে নিয়ে 2500 টাকা দিয়ে দিই, আর 500 টাকা আমাকে আমি রেখে দিই।
বয়স কত তখন আপনার?
তখন বয়স কত ধরেন 11 বছর।
কোন ক্লাসে পড়ার সময় ঘটনা এটা?
মানে 7 আর কি। তারপরে রমজানের টাকাটা দিয়ে দিলাম আম্মুকে, তারপরে ওই যে সেলিম ভাই দোকান থেকে আমাকে প্যান্ট দিছে, শার্ট দিছে, তারপরে আমার জুতা কেনার জন্য 200 টাকা দিছে। তারপর আবার 1 বছর করি, করার পর একটা কোম্পানি, একটা বড় একটা কোম্পানির বাসায়, তো আমি কাজ নেই, আম্মু আমাকে কাজটা দেয়, তা আমি ওনাকে হালমা বলে ডাকতাম, উনি আমাকে খুব আদর করতো, একটা কোম্পানি অনেক বড় একটা কোম্পানির বোন আর কি উনি। তো উনাদের এখানে গাড়ি থাকতো, উনি আমার বাজার সাজার করতো, গাড়ি দিয়ে আমি যেতাম আসতাম বাজার সাজার করে দিতাম। তো উনার ছেলে নাই, উনি ছেলের মতো খুব আদর করতো, খুবই আদর করতো উনার দুইটা মেয়ে। তারপর উনার ছেলে মেয়েদেরকে যা খাওয়াইতো তাই আমাদেরকে খাওয়াইতো, উনার মেয়েদেরকে গোসল করাইতো আমাকে উনি গোসল করাইতো, এত আদর করতো আমাকে। তো তারপরে উনার এখন আস্তে আস্তে আমি বড় হই, 2-3 বছর এখানে আমি কাজ করি, পরে উনারা উনাদের ফ্যাক্টরিতে আমার একটা চাকরি দেয় একটা ফিলিং স্টেশনে, তখন আমার ধরেন 14-15 বছর হবে আর কি। আমি ওখানে জব করি প্রতিদিন 8 ঘন্টা ডিউটি, ওই যে গেটে ওই যে গাড়ি যখন বের হয় তখন আমি স্লিপটা নেই আর কি ফিলিং স্টেশনে। ওখানে আমার বেতন ধরছে 850 টাকা প্রতিদিন, ওখানে নাস্তার টাকা দিত 15 টাকা করে নাস্তার টাকা দিত, আর যারা নতুন তাদেরকে দিত 10 টাকা, তো আমাকে 10 টাকা করে প্রতিদিন দিত। প্রথম দিন গেছি আমাকে 10 টাকাই দিছে আর কোনো টাকা দেয় না, যখন আমি দ্বিতীয় দিন গেছি তখন আমাকে 65 টাকা দিছে। তো যখন 65 টাকা দিছে তখন আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কেন 65 টাকা দিচ্ছেন, তো বলতেছে এখানে সবার নাস্তার টাকা তোমাকে দেওয়া হয়েছে। তো আমি বলি কেন, এখানে তো সবাই পাবে, বলে যে সবাই ওই গাড়িগুলোর থেকে টাকা নেয়, ওই গাড়িগুলোর থেকে 2-5 টাকা করে নেয়, আর এগুলো ভাগ করে নেয়, আর যে গেটের ডিউটি করবে দারোয়ান হিসাবে তাকে এই টাকাটা দেওয়া হয়। বলে যে তুমি তোমার মানে উনাকে গিয়ে বলবো না, স্যারকে কখনো এইসব কথা বলবো না। আমি বলি আচ্ছা ঠিক আছে। তো প্রতিদিন আমাকে 60 টাকা, 65 টাকা, 50 টাকা, 55 টাকা মানে মানুষ যতজন আসতো এতজন নাস্তার টাকা আমাকে দিয়ে দিত। তো তারপর আমি ডিউটি করি, আমার বেতন 850 টাকা ধরছে, এখানে ডিউটি করে গিয়ে পরে উনার বাসায় আমি সব কাজ করতাম করতাম, উনিও খুব খুশি, বলে যে চাকরি কেমন? আমি বলি হ্যাঁ ভালো। তো এখানে শিফটিং ডিউটি হইতো, তো আস্তে আস্তে এরকম যায়, যখন 3 মাস চলে যায় তখন দেখি যে আমাকে টাকা ওনারা আরো বেশি বাড়াই দিচ্ছে, তখন দেখি আমাকে 100 টাকা দেয়, 200 টাকা দেয়, 150 টাকা দেয়, কিন্তু আমার বেতন কিন্তু 850 টাকা, তারপর 350 টাকা বেতন বাড়ছিল একবার। তখন আমার প্রতিদিন আমার পার ডে ইনকাম 100 থেকে 200, 150 প্রতিদিন পার ডে আমার ইনকাম, যখন শিফটিং যে ডিউটি তবে নাইট ডিউটি যারা করে তাদের ইনকামটা একটু বেশি, কারণ তখন ম্যানেজার থাকে না, তো অবৈধভাবে গাড়িতে গ্যাস দিতে পারতো, অবৈধ মানে কি জানেন ওই লাইন মানে বেলাইনে গাড়ি ঢুকাইতো আর কি, পাম্পের ভিতর বেলাইনে গাড়ি ঢুকে তারপর গ্যাস দিত আর কি। তো যখন গ্যাস দিত তখন ওই যে ওদের সাথে কন্ট্যাক্ট হইতো, একটা গাড়ি 50 টাকা, 100 টাকা দিনও হইতো ম্যানেজার না থাকলে। তো পরে ওখানে আমার টাকাগুলো দেয়, তারপর আমি এগুলো প্রতিদিন এনে এনে আম্মুকে দিতাম, আম্মু খুব খুশি। পরে কি করলো, আম্মু বাসায় কাজ করে, আমি বললাম যে আম্মু বাসায় কাজ করেন না, আমি তো আপনার প্রতিদিন 1000 টাকা দিচ্ছি, মানে কেন বাসায় কাজ করবেন? তো উনি আর বাসায় কাজ করেন না। তারপর ওনাকে আমি প্রতিদিন আমাকে দেখলাম যে পাম্পে 200 টাকা 150 টাকা 300 টাকাও আমাকে দিছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম একদিন ক্যাশিয়ারকে যে ভাই আমার এতগুলো টাকা কেন দেন, আমার তো বেতন 1100 টাকা, আমি মাসে পুরো মাস চাকরি করে পাই 1100 টাকা আর এখানে এতগুলো টাকা আমার কেন দেন। তো বলে যে এই যে এখানে এরকম এরকম করে তুমি যদি তোমার বস্ত্র বলো এখানে সবার চাকরি চলে যাবে, কারণ তুমি ওনার বাসায় প্রতিদিন যাও, তোমার জিজ্ঞাসা করবে যে পাম্প কিভাবে চলে কি হয় না হয় এখানের কথা তো কেউ বলবে না, কিন্তু তুমি তো ওনার বাসায় যাও, ওনাকে যদি তুমি বলো তাহলে এখানে সবার চাকরি চলে যাবে। তো তুমি এইসব কথা ওনারে কখনো বলবা না, যা বেতন তাই বলবা, আর বলবা নাস্তার টাকা প্রতিদিন যা যেটা নাস্তার টাকা সেটার কথাই বলবা, কখনো এইসব কথা বলবা না। তো তারপরে এইভাবে করতে থাকি। তো এক পর্যায়ে আমি চিন্তা করি যে আমার একটা ক্যাশিয়ার আছে, ক্যাশিয়ার বলে যে তুই টাকাগুলো কি করস, তাহলে আমি টাকাগুলো আমার আম্মুকে দেই, বলে তুই একটা ডিপিএস করিবেন। তো পরে উনি জনতা ব্যাংকে আমাকে একটা ডিপিএস করে দেয়। প্রতিদিন আমি ওখানে 50 টাকা করে রাখতাম, প্রতিদিন 50 টাকা করে দিতাম ওখানে আমি। তারপর এবার যাই 2 বছর চাকরি করে ফেলি, 3 বছরের সময় আমাদের বেতন বাড়াইছে, কত 1500 টাকা করছে সবার বেতন 1500। ঠিক তার 3 মাস পরে আরো 150 টাকা বাড়াইছে, আমরা আন্দোলন করছি আরো 150 টাকা বাড়াইছে, 1650 টাকা আমাদের বেতন ধরছে। তখন আস্তে আস্তে আমাদের ইনকামটা কমছে। ওই বেতন বাড়াতে ম্যানেজার সবার অবজেকশন দিয়েছে এইসব কাজ কেউ করতে পারবে না, ড্রাইভারদের থেকে কেউ টাকা নিতে পারবে না। তো যখন ড্রাইভারদের থেকে গ্যাস দেয় তখন ড্রাইভারকে বলে আর কি যে মামা 5টা টাকা দেন, তো ড্রাইভাররা খুশি দিত, ওটা কোনো চুরি ছিল না, ওটা খুঁজে নিত। কিন্তু যেটা ওই বেলাইনে যখন লাইন থাকতো, অনেক বিশাল লাইন থাকতো, অনেক গাড়ি ইমিডিয়েটলি গ্যাস দরকার ছিল ইমার্জেন্সি, তো ওই সুযোগটা আমরা কাজে লাগাইতাম আর কি, বলতাম যে 100 টাকা দেন 50 টাকা দেন, তাও বড় গাড়ি যখন হয়তো হাইস ওগুলোর থেকে বলতাম যে 200 টাকা দেন 300 টাকা দেন। এমন এমন সময় গেছে অনেক সময় 500 টাকা দিয়েও আমরা ইয়াতে ঢুকেছি, পাম্পে ঢুকেছি, অবৈধ বলতাম আর কি যে এগুলো কোম্পানির গাড়ি এগুলো বলে। তো তখন আমার দেখা যায় প্রতিদিন আমাকে 400 টাকা দিত 500 টাকা দিত, এরা কিন্তু আরো বেশি পেত। তা আমাকে এক পর্যায়ে আমাকে বলতেছে তুই আরেকটা ডিফেন্স করে ফেল আমাদের ক্যাশিয়ারটা। তো যখন বলছে 1000 টাকা করে আরেকটা ডিফেন্স করতে, আমি বললাম যে হ্যাঁ করা যায়। তো
তখন আপনার ইনকাম কত ছিল মান্থলি?
আমার প্রতিদিন ইনকাম থাকতো 300 টাকা 250 টাকা, কিন্তু বেতন হলো 1650 টাকা।
মানে এই টাকাটা আপনি উপরি পেতেন, বকশিস পেতেন?
হ্যাঁ বকশিস পেতাম। তারপরে আরো 1000 টাকা করে আরেকটা ডিফেন্স করি অন্য একটা প্রাইভেট ব্যাংকে। এভাবে করে যাচ্ছে দিন, আম্মুও খুব খুশি, টাকা পয়সা দিতে, আম্মুও টাকা পয়সা রাখতে পারতো না।
পড়াশোনা তো হলো না ক্লাস 4 এর পরে?
না না, পড়ালেখা হতো, তবে আমার পড়ালেখার প্রতি খুব আগ্রহ ছিল।
আগ্রহ ছিল?
খুবই আগ্রহ ছিল। আগ্রহ ছিল মানে খুবই আগ্রহ ছিল, বাট আমার পড়ালেখাটার প্রতি মানে ইয়াটা আসতো না, কারণ আসতো না, আমি অল্প বয়সে টাকাটা চিনে গেছিলাম আমার টাকার দরকার। তারপর আব্বা আম্মু বলতো না যে তুই পড়ালেখা কর, এ কথাটা কখনো বলতো না, তো যে কারণে আমি আগ্রহটা হারাই ফেলি। তো তারপরে আমি কি করি, ওই যখন ফিলিং স্টেশনের বাস ড্রাইভাররা আসে, টেম্পো ড্রাইভাররা আসে, একজন একটা ড্রাইভারের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়। যখন সম্পর্ক হয় তো আমি বলি যে ভাই এরকম ব্যাপার, আপনি যদি আমাকে ড্রাইভিংটা শিখিয়ে দেন, আমার তো ড্রাইভিং শেখার খুব শখ, আপনি যদি আমাকে ড্রাইভিংটা শিখিয়ে দেন। তো বলে যে তোর ডিউটি কয়টার থেকে কয়টা? আমি বলি ভাই আমার তো ডিউটি 8 ঘন্টা। বলে 8 ঘন্টা পরে তুই ইয়াতে থাকবি, এই বদ্দারাটে থাকবি। তো আমি বলি আচ্ছা ঠিক আছে। তারপর আমি ডিউটি করে বদ্দারাটে চলে যেতাম। তো আমি যখন যেতাম, একটা তো হেল্পার থাকতো গাড়িতে, আর একটা কন্ট্রাক্টর থাকতো, তো হেল্পারটা চলে যেত, বা যদি হেল্পারের কাজ না থাকতো বা কন্ট্রাক্টরটা চলে যেত, সে গিয়ে বাসায় রেস্ট নিত। তো তারপরে আমাকে গেটে দাঁড় করে দিত আর কি, আমি যাত্রীকে ডাকতাম যে আগ্রাবাদ ডাওনার সিবিস এগুলো বলতাম। তো বলে বলে আমি যাত্রী উঠাই দিতাম। তারপর যখন ওই যে কাঠগড়ের দিকে যেতাম, এরকম আমি সপ্তাহে ওনার সাথে ডিউটি করছি, তো উনি আমার 50 টাকা দিত, 40 টাকা দিত, 30 টাকা দিত। তো এইভাবে করে ওনার সাথে প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতো আমি ডিউটি করলাম। তো ডিউটি করার পর বলতেছে তোর কি গাড়ি চালানো বিশেষত্ব, তোকে কন্টিনিউ আমাদের সাথে থাকতে হবে, আর তোকে যদি আমি এভাবে এখন গাড়ি দিই তোর বয়স কম, তো আমার কোম্পানি আমাকে আর গাড়ি দিবে না, তাহলে তুই আমার এখানে থাক, প্রতিদিন কন্টিনিউ সকালবেলা থেকে আসবি। ওখানে এই আপনার হেল্পার কন্ট্রাক্টর পাওয়াটা খুব মুশকিল এইসব লাইনের ভিতর, ছেলেরা বেশিক্ষণ থাকতো না, বেশি দিন থাকতো না, আর টাকা চুরি করতো। তো উনি আমার খুব বিলিভ করতো, বিশ্বাস করতো, তো যে কারণে আমাকে চাচ্ছে যে উনার সাথে রাখার জন্য। উনি তো এই গাড়ি চালায়, উনি তো এই সিটি সার্ভিসে চালায়, উনি তো আর অন্য গাড়ি চালায় না। তো তারপর উনার সাথে আমি ডিউটি করি, পরে ওই কোম্পানিতেও চাকরি করি। তো যখন ডিউটি করে আমার পরিশ্রমটা বিষয়ে আম্মুকে আমি টাকা দিই, তখন আস্তে আস্তে আমি টাকা দেওয়া ঘরের ভিতরে কমায় ফেলছি, খুব একটা ঘরে টাকা দিতাম না। ওই বলতাম যে এখানে ম্যানেজার এরকম হয়েছে, আমাদের এখন টাকা বেশি পাওয়া যায় না, এরকম এরকম বলে তারপর টাকা মানে কমাই দিছে বাসায়। তারপর আস্তে আস্তে ওই যে উনার বাসায় গিয়েও কাজ করতাম, উনার বাসায় যাওয়া আস্তে আস্তে আমি কমাই দিছি, বলতাম যে আমি এখানে কাজ করার পর আমার আর শরীর ভালো লাগে না। আমি তো উনারাও কিছু বলতো না, বলে তোর যেতটুকু সময় পাস তুই আসবি, নয়তো আসার দরকার নেই, তবে তোর সময় পেলে তুই, তবে সপ্তাহে একদিন হলো আমার বাসায় আসি, কাজগুলো একটু করে দিয়ে যাস। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে।
এটা কে বললো আপনাকে?
ওই যে যিনি আমাকে জব দিছে ওই কোম্পানির বোন, উনি বলছে আর কি। তখন আমার ব্যাংকে দুটা ডিপিএস প্রায় 1.5 লাখ টাকার মতো জমা হয়ে যায়।
ওকে ওকে, বুঝতেই পারছেন যে কি পরিমাণ কষ্টসাধ্য টাকা এবং ওর কাছে 1.5 লক্ষ টাকা কত টাকা বলেন।
এক পর্যায়ে আমার একটা মেয়ের সাথে সম্পর্ক হয় আমাদের হালি শহরে, সেই স্কুলে যায়। স্কুলে যখন যায় তখন একে আমার প্রতিদিন ভালো লাগতো, তো ভালো লাগতো। আমি প্রতিদিন সে যাওয়ার সময় আমি দাঁড়াই থাকতাম, আমি একে বলতাম যে আপনি কোন স্কুলে পড়েন, কোন ক্লাসে পড়েন। তো সে বলতো যে আমি ক্লাস 8 এ পড়ি। তো আমি বলি ক্লাস 8 এ পড়েন কোন স্কুলে? বলে আমি এই স্কুলে পড়ি। তো আমি বলি আপনার বাসা কোথায়? বলে আপনাকে কেন এত কথা বলবো? তো আমি বলি আপনাকে জিজ্ঞাসা করছি ভালো লাগে তাই। বলে যে এত ভালো লাগে কেন? মেয়েটা আমাকে হেসে এই কথাটা বলে চলে গেছে। তারপর আমি ওই যে বাসে আসলাম, তারপর বাসে এসে আবার এই গাড়িতে উঠলাম। তো ওঠার পর মেয়েটাকে দেখে, মেয়েটা আমার বাসার চেয়ে একটু বেশি ডিস্টেন্স ছিল না, কাছে ছিল। তো তারপর বাসে আসলাম, বাসে এসে ডিউটি করে তারপর আবার উনার স্কুল কখন ছুটি হবে ওই টার্গেটটা করে আমি গেছি। যাওয়ার পর দেখতাম যে স্কুলটা ছুটি হয়েছে, তারপর উনি বাসে যাচ্ছে মেয়েটা। মেয়েটাকে আবার বললাম যে আপনি তখন আমাকে এই কথাটা বললেন কেন? আমি আপনার সাথে বন্ধুত্ব হতে চাই। মেয়েটা বলে যে কেন বন্ধুত্ব হবেন? তাহলে এমনি তো বন্ধুত্ব হবো। তো এটা বলে মেয়েটা চলে যায়। তো মেয়েটা আমাকে পাত্তা দিচ্ছিল না। তো পরে আমি আস্তে আস্তে ওখানে ড্রাইভিংটা শিখি, ভাইয়াটা আমাকে ড্রাইভিংটা শিখাই দেয়। তো যখন শিখাই দেয়, এই কোম্পানির ভিতরে বিভিন্ন কার আসতো, তো কার ড্রাইভারদের সাথে আমার একটা সম্পর্ক করি যে ভাইয়া এরকম এরকম, আমি তো বাসে এরকম এরকম উঠছি অনেকদিন, ওঠার পর আমার এরকম এরকম, ভাইয়াটা আমাকে গাড়ি দিছে, এখন তো বড় গাড়ি, ওগুলো তো আমার চান্স পাওয়া সম্ভব না, ওগুলো তো অনেক বড় গাড়ি, লাইসেন্স নাকি লাগে, অনেক ভারী লাইসেন্স, তারপর ওগুলাতে নাকি ওঠা যাবে, আর আমি তো ছোট মানুষ, আমাকে তো কোম্পানি গাড়িও দিবে না, আমার কার চালানটা একটু শিখাবেন। তো একটা ছেলে ছিল, এর বাড়ি হলো যে ফটিকছড়িতে, তো ওই ছেলেটা খুবই ভালো ওস্তাদ আমার। তো বলে যে হ্যাঁ তোর শিখাবো, তুই যদি আমার টাকা দিস। আমি বলি কত? বলে তুই আমার 6,000 টাকা দিবি।
আচ্ছা,
তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে, আমি 6,000 টাকা আপনাকে দিব, তবে আমি একসাথে দিতে পারবো না। তো পরে আমাদের কোম্পানি থেকে লোন নেওয়া যায়, কোম্পানি আমাদের 4,000 টাকা লোন দিছে, প্রতি মাসে 500 টাকা করে কাটি রাখবে। তো তারপরে শিখে ফেললাম, তারপর বললো যে লাইসেন্স বানানোর জন্য। তারপর আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি লাইসেন্স বানাবো এখন না, আর কিছুদিন পর। তারপর পাম্পে আস্তে আস্তে ওই যে এক্সট্রা টাকাটা, এটা আস্তে আস্তে কমে গেল, এটা আর পাওয়া যাচ্ছে না, কারণ ওই বিভিন্ন পাম্প হয়ে গেছে আদারওয়াইজ সাইডে। আগে পাম্প ছিল চট্টগ্রাম মানে পুরো শহর 2টা, এখন পাম্প হয়ে গেছে 7-8টা। তো যখন 7-8টা পাম হয়ে গেছে, গাড়ির চাপও কমে গেছে, এখন বেতন করে দিলে 2150 টাকা। তো এখন আস্তে আস্তে দেখি যে মোটামুটি সবাই চলে যাচ্ছে। তারপর আমিও লাইসেন্স বানানোর জন্য দিছি। পরে আমি বলে যে তুই প্রথম অরিজিনাল লাইসেন্স বানার দরকার নাই, তুই 2 নম্বর লাইসেন্স বানা।
আচ্ছা,
পরে আমি 1,000 টাকা দিছি, উনি আমাকে একটা 2 নম্বর লাইসেন্স বানাই দিছে। 2 নম্বর লাইসেন্স বানাই দিছে, উনি আমাকে হাত পুরা ক্লিয়ার করে দিচ্ছে। তো তারপরে গাড়ি চালানো শিখে হয়ে গেল। তারপর আমি কি করলাম, ওই জবটা ছেড়ে দিলাম, পাম্পের জবটা ছেড়ে দিলাম। তারপর আমি ড্রাইভিং এ আসি, ড্রাইভিং এ আসার পর ড্রাইভিং এ চাকরি করি, তখন আমার বেতন দিল 4,250 টাকা 2 নম্বর লাইসেন্সে। তো ওটা তো আমার মালিক জানে না, 2 নম্বর লাইসেন্স না 1 নম্বর লাইসেন্স। তারপরে যখন আমি আসি ড্রাইভিং প্রতিদিন ডিউটি করি, হালি শহর থেকে আমি হাজুনসরিতে আসি ডিউটি করি। তারপর এক সপ্তাহ আমি খুব ভালো গাড়ি চালাই, কিন্তু এক সপ্তাহ পরে কি হয়, বাসের সাথে আমার গাড়িটা লাগে। তো লাগার পর মালিক আমার বললো, তুমি বললা তুমি এত বছর ধরে গাড়ি চালাও, তাহলে গাড়িটা লাগছে কিভাবে? তো জব নেওয়ার সময় তো মিথ্যা কথা বলতে হবে, কারণ হলো আমি তো আর আগে চাকরি করিনি, সেই জন্য আমার মিথ্যা কথা বলতে হয়েছে। যখন গাড়িটা মায়ের খেয়েছে, তখন আমি স্যারকে ফোন করি, স্যার সিনজি দিয়ে আসে, পরে একটা মিট করলো, পরে দোষটা আমারই হয়। তারপর ওনাকে আমি অনেক বোঝানোর পর বলে আচ্ছা ঠিক আছে, তুমি চাকরি করো, তবে তুমি যদি ভালোভাবে চাকরি করো তো করো, ভালোভাবে যদি গাড়ি চালাইতে পারো চালাও, না তো তুমি অন্যদিকে চলে যাও, আমার এখানে চাকরি করার দরকার নেই।
আপনাকে বললো এটা?
হ্যাঁ, মালিক বললো আমাকে কথা। তা আমি বলি আচ্ছা ঠিক আছে। তারপর আমি গাড়ির খুব যত্ন করতাম, যে কারণে উনি আমাকে খুব আদর করতেন, গাড়ির আমি খুবই যত্ন করতাম। তো যে কারণে উনি আমাকে খুব জোর দিয়ে বলে নাই যে ঠিক আছে তুমি চলে যাও, কালকে থেকে আর আসতে হবে না, এইভাবে কথাটা বলে নাই। আর ওনার সব কাজ আমি করে দিতাম এ টু জেড। তো আস্তে আস্তে ক্রিকেটের প্রতি আমার আকর্ষণটা হলো। তো কিভাবে ক্রিকেটের প্রতি আকর্ষণ হলো, আমার বন্ধু একটা, সে স্কুলে পড়ালেখা করে, এই ক্লাস 10 ম্যাট্রিক পরীক্ষা দিবে, তো এর সাথে নাকি সে কলেজের ফ্রেন্ড একটা থেকে শুনছে এরকম এরকম বাজি ধরে। তো আমি বলি কিভাবে বাজি ধরে? তো বলতেছে যে আজকে IPL এর খেলা আছে। তো যখন বললো IPL এর খেলা আছে, বলে যে এই টিমের প্রতি তুই 10 টাকা ধরলে তুই 20 টাকা পাবি। তো আমি বলি যে হ্যাঁ আমার কাছে টাকা আছে, তো আমি ধরবো। ওই যে আমার কাছে জমানো টাকা আছে।
জমানো টাকা কত ছিল তখন?
তখন 1.5 লাখ টাকা ছিল।
1.5 লাখ টাকা ছিল।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 এ। আমি মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় শ্রোতা, আমাদের এখানে আসার জন্য, কনফেস করবার জন্য আপনি ফোন করুন এই নম্বরে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আমরা ফিরে আসছি 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
চার মিনিট পর আরো একবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সাউন্ডে রয়েছে মঞ্জুর, জীবনের অপ্রিয় সত্য আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম এর 9.2 তে। জীবন, আমরা যেখানটায় ছিলাম তারপর
তো, তারপর আমার অ্যাকাউন্টে 1,50,000 টাকা থাকে, আমার কিছু এমনি এক্সট্রা জমানো টাকা থাকে। তো তারপর আমি ওই মানে বাজি ধরার সম্পর্কে আমার বন্ধুটা বললো। তো বলার পর আমি বললো যে হ্যাঁ জানি তো। বলে যে তুই ধরস? আমি বললো যে না, আমি তো কখনো ওইসব ধরি না। বলে আমি তো ধরি, আমি প্রতিদিন 50 টাকা 100 টাকা ধরি, আমি তার ডাবল পাই। তুই কি প্রতিদিন জিতস? বলে যে না, আমি তো প্রতিদিন জিতি না, হারিও তো পাই। তো আমি বলে যে তাহলে আমি ধরবো। বলে যে তুই কত টাকা আছে আজকে? আমি বললো কার খেলা আছে? বলে যে আইপিএল আজকে, এই চেন্নাই বা ওই তখন রয়্যাল চ্যালেঞ্জ।
কত সালের আইপিএল?
2013
দিকে আপনার? ওকে, আপনার কি এক্সাক্ট সালটা মনে নাই?
না, 2013-12-13 ভিতরে হবে আর কি।
ওকে,
তো তারপর আমাকে যখন জিজ্ঞাসা করে বলে যে, আমি বলি হ্যাঁ আমি ধরবো। তারপর বলে যে তুই কোন টিম নিবি? আমি বলি এই টিম নিবো। তারপর আমি 500 টাকার প্রথমে 500 টাকা আমি বিট ধরি, ওই ম্যাচটাতে আমি হেরে যাই, তারপর আমার 500 টাকা চলে যায়। তো বন্ধুটাকে আমি দিই, তারপর বলে যে তুই ধরবি? আমি বলি হ্যাঁ আমি ধরবো। বলে কালকে কার খেলা আছে? বলে আর খেলা। বলে তুই যদি ওই গেলের টিম নে, তখন টিম গুলোর খুব একটা স্পষ্ট নাম জানতাম না, আমরা প্লেয়ার ধরতাম আর কি, এই টিমের প্লেয়ার এখানে এই টিমে খেলে, ওই টিমের প্লেয়ার এই টিমে খেলে। তো তারপর আমি গেলের টিম ধরতাম। তো ধরছে ওই টিমটাতে আমি বলে আজকের বাজি কত? বলে তুই যদি গেল নেস, যদি 1,000 টাকা 1,500 টাকা দেস, তাহলে তুই গেল নিতে পারবি, আর নয়তো বা তুই যদি 1,500 টাকা খাস, তাহলে তুই গেল নিতে পারবি না। তাহলে আচ্ছা ঠিক আছে আমি গেল নিব। তারপর 1,000 টাকার জন্য 1,500 টাকা
গেল নিলেন, মানে
গেল মানে গেলের টিম অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিলাম আর কি আমি।
ওকে,
তো তখন তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পুরা টিম আমরা বলতাম না, আমরা বলতাম যে এই টিমের অধিনায়ক বা এই টিমের প্লেয়ার যে ফেমাস, তার নাম ধরেই বাজিটা ধরতাম আর কি। তো তারপর যখন বললাম, তো তারপরে ওই ম্যাচটাতে আমি জিতি, এই গেল জিতে যায়, তারপর আমি 1,000 টাকা পাই। তো তার আগের দিন আমি 500 টাকা লস খাইছি, তারপরে আমি আবার 1,000 টাকা নিয়ে, তো আমার 500 টাকা আমি লাভে ছিলাম। ভাইয়া আরেকটা ঘটনা আমি ফেলে গেছি, সেটা হলো তার ভিতরে আমি বিয়ে করি। তো যখন আমি বিয়ে করি, বিয়ে করার পর 1 বছর পর আমার একটা বাচ্চা হয়, আমার ছেলে হয়। তো আমার ছেলেটা
এর আগে আপনি বিয়ে করে ফেলেছেন?
হ্যাঁ হ্যাঁ।
কত বছর বয়সে বিয়ে করেন?
বিয়ে করি 2010-এ।
মানে আপনার বয়স তখন কত?
তখন আমার বয়স 18।
18 প্লাস?
হ্যাঁ। ওকে, তো তারপর যখন আমি বিয়ে করি, তখন 1 বছর পরে আমার ছেলেটা হয় আর কি। তো ছেলেটা হয়, আমি অনেক খুশি। তো এর ভিতরে আমার বাজেটটা চলে কম, খুব একটা না। তো বিয়ের ভিতরে আমি টাকা পয়সা অনেক নষ্ট করি, খরচ করি মেয়েটার পিছনে, যাকে আমি বিয়ে করি, আমার ওয়াইফের কাছে আমার ছেলে হয়, ওদিকে আমার অনেক টাকা পয়সা খরচ হয়, লাখখানেক টাকা আমার ওদিকে খরচ হয়। তো যাক, আমার দিনকাল ভালোই যাচ্ছে। তো তারপর আস্তে আস্তে এই বাংলাদেশে বিপিএলটা শুরু হয়, তখন বিপিএল এর জন্য চিন্তা ভাবনা করি, টাকা পয়সা জমাই, প্রায় 70,000-80,000 টাকার মতো জমাই। আমার তো জমা নেই ছিল, মানে ওগুলো আমি এক জায়গায় করছি। তো করার পর যখন বিপিএল শুরু হয়, তখন আমি ওগুলোর থেকে প্রতিদিন আমি 5,000 টাকার বাজি ধরি, 5,000-10,000 মানুষের সাথে জমা দিয়ে আসি। বা আমার কাছে এক পর্যায়ে কি হয়, প্রথম প্রথম আমি জমা দিতাম আমার বন্ধুদের কাছে, বা একটা দোকান ছিল ওই দোকানে নিয়ে আমি জমা দিতাম টাকাটা। জমা দেওয়ার পর কি হতো, আমি যে 5,000 টাকা জমা দিতাম, আমার সাথে বেটা কন্ট্রাক্ট হইতো, আমি যদি শক্ত টিম নিতাম তাহলে আমার ওখানে বেশি টাকা দিতে হইতো, যদি আমি নরম টিম নিতাম তাহলে আমাকে লাভ দিত। ধরুন 5,000 টাকা আমাকে 12,000 টাকা দিত, বা 5,000 টাকা আমাকে 13,000 টাকা দিত, আর আমি যদি শক্ত টিম নিতাম, দেখা যেত আমার 5,000 টাকা আমি 8,000 টাকা পেতাম, 3,000 টাকা পেতাম। তো এভাবে করে খেলতাম। তো বিপিএল যখন শুরু হয়, তখন এই প্রথম আমি 5,000 টাকার বাজি ধরি, তারপর 10,000 টাকার বাজি ধরি, তারপর প্রতিদিন কন্টিনিউ একদম বিপিএল চলাকালীন সময় প্রতিদিন আমি 5,000 টাকার উপরে বাজি ধরতাম, হারতাম জিততাম, হারতাম জিততাম। তো এভাবে করে করে আমার প্লাস মাইনাসে প্লাসই হয়েছে, 1,00,000 টাকার মতো আমার হয়েছে, মানে ধরুন 20-25,000 টাকা আমার লাভ হয়েছিল বিপিএল। তারপরে যে বিগ ব্যাশ শুরু হয় অস্ট্রেলিয়ান লিগ, যখন বিগ ব্যাশটা শুরু হয়, তখন আমার এই টাকাগুলা এই আমি বাজি ধরা শুরু করলাম। তখন বিগ ব্যাশের ভিতরে আমি ম্যাক্সিমাম হারতাম, কারণ হলো বিগ ব্যাশ আমি বুঝতাম না, কারণ বিগ ব্যাশটা অস্ট্রেলিয়াতে হতো, অস্ট্রেলিয়ান প্লেয়ারদের সম্পর্কে আমি বুঝতাম না, বিপিএল এর প্লেয়ারদের সম্পর্কে বুঝতাম, এগুলো আমাদের দেশীয় প্লেয়ার ছিল বা বাইরের প্লেয়ার আসলেও বুঝতাম। অস্ট্রেলিয়াতে হওয়ার কারণে কি হতো, ওগুলা টিমের সম্পর্কে ধারণাটা খুব কম ছিল, কোন মাঠে কেমন রান উঠবে ওগুলোর সম্পর্কে ধারণাটা কম ছিল, বিদেশি প্লেয়ার চিনতাম না, অন্য বুঝে না বুঝে অন্য একটা টিম নিয়ে নিতাম, ম্যাক্সিমাম ম্যাচে আমি হারতাম। তো যখন আমি হারতাম, আমার টাকা আস্তে আস্তে কমতে লাগলো। তো বিগ ব্যাশে আমি পুরো আমার যে এক লাখ টাকা ছিল ওই টাকাটা আমি পুরোটাই খাওয়াই দিচ্ছি। তখন আমি আস্তে আস্তে কি করি, ওই আমাকে সমিতির থেকে আমি লোন নিতাম, ওইখান থেকে লোন নিছি, ওইখান থেকে লোন নিছি, 5,000 টাকা 10,000 টাকা লোন নিছি, এভাবে করে করে বিগ বেশি আমি চাচ্ছি আমার টাকাগুলো উঠায় আনতে। তখন দেখতেছি আমি প্রতিদিনই হাঁটতেছি, যখন 60-70,000 টাকা লোন করে ফেলছি, তারপর আমার একটা ডিফেন্স, তার ভিতরে একটা চলাকালীন ডিফেন্স ছিল, ওই ডিফেন্সটা আমি ভেঙে ফেলি, তো ওই ডিফেন্সটাতে আমি 65,000 টাকা পাইছিলাম। তো এইভাবে করে বিগ বেসের ভিতর আমার পাই 1,23,000-24,000 টাকা, আমি পুরা বিগ বেস কন্টিনিউ খেলে গেছি, পুরা বিগ বেসের দ্বারা আমার একদম মানে 1,23,000-24,000 টাকা আমি খাওয়াই। তারপরে আমি মানে একদম মানে আমার পকেটে যে একটা টাকা থাকবে ওর, আমি যদি হোটেলে চা খেতে যাইতে হইতো আমার মানি ব্যাগের দিকে তাকাই আমার চা খেতে হইতো, আমার পকেটে একটা টাকাও ছিল না। তার ভিতর আমার সংসারের খুব অভাবিত চলে গেল, আমার ছেলেটা তার ভিতর বড় হইতে ছিল, আমার ওয়াইফ আমার বলতো যে এত অভাব, এরকম ভাবে কিভাবে চলবো, কিভাবে দিনকাল যাবে ছেলে।
আপনি তখন কিছু করতেন না?
ড্রাইভিং জব করি
আর এই জুয়া খেলে।
হ্যাঁ, জুয়া খেলে। তবে আমি জব সবসময় কন্টিনিউ করতাম, ওই মালিককে রেখে নিয়ে কন্টিনিউ করতাম, মালিক আমার খুব আদর করতো, তার কারণে ওনার কাজগুলো আমি করে দিতাম আর গাড়িটা আমি খুব যত্ন নিতাম। তারপর আমি মনটাকে একটু স্থির করলাম, স্থির করার পর আবার আমি কিছু টাকা পয়সা সেভিং করলাম, জমালাম। তারপর জমানোর পরে আমি আবার 20-30,000 টাকা জমাই, আইপিএল খেলা আসতেছে। আইপিএল খেলা যখন আসলো তখন আমি আইপিএল খেলার একটা যে লিস্ট দেয় ওই লিস্টটাতে আমি একটা ক্যালকুলেশন করলাম যে আজকে এই টিম জিতবে, তারপরের দিন এই টিম জিতবে, তারপরে এই টিম জিতবে, তারপর এই টিম জিতবে। আমি একটা ক্যালকুলেশন করলাম এবং মিলালাম, মোবাইলে নোট করলাম, খাতাতে লিখলাম, গাড়িতে বসে, আমার তো সারাদিন অফিসের গাড়িতে বসে থাকি, নোটটা করলাম। নোট করার পর প্রতিদিন আমি ম্যাচ নিতাম, দুইটা তিনটা, এত আমি 20-30টা করে খেলছি, এখন আর ওই টাকা নাই, এখন তো 20,000 টাকা এগুলো আমি অনেক কষ্ট করে জমাইছি। তো এখন 2-3টা খেলে প্রতিদিন আমার ক্যালকুলেশনটা মিলে গেছে, প্রতিদিন আমি যেভাবে ক্যালকুলেশন করছি হয়তো 1-2টা ম্যাচ হারছি, কিন্তু পুরো আইপিএল এ 27টা ম্যাচ পর্যন্ত আমার ক্যালকুলেশন, 25টা না 24টা ম্যাচ আমার কনফার্ম হয়েছে। যখন আমার কনফার্ম হয়েছে আমি প্রতিদিন 2,000, 3,000, 4,000 যখন আমার টাকা অ্যামাউন্টটা বাড়তেছিল তখন আমি ম্যাচের ভিড়টাও বাড়াইতেছিলাম, 5টা 10টা 7টা এভাবে করে করে আমি টাকার অ্যামাউন্টটা বাড়াই নিয়েছি।
কিন্তু আপনি 5টা 7টা 8টা যে বাড়াচ্ছেন, এই বিটগুলা ঠিক করতে কারা
ঠিক করতে? যে দোকান আছে আমাদের এখানে, দোকান আছে পাড়ার বড় বাইরে আছে, এদের কাছে টাকা জমা দিয়ে আসতাম,
ওদের কাছে টাকা জমা দিয়ে আসতাম।
এবার আমি অনেক বলতাম না যে ম্যাচ গুলো আমার, আমি খুব কম বলতাম যে ভাই আমার একটা ম্যাচ আর বাকিগুলো আমার বন্ধুদের অন্যজনের, বাট আমি জমা দিয়ে যাচ্ছি ওনাদের থেকে এনে। আমার কথা আমি কখনো বলতাম না এদেরকে, কারণ বললে এরা যদি টাকা না দিত, টাকা যদি রেখে দিত, তার জন্য আমি এদেরকে আমি বলতাম না। তো তারপর যখন আমি বিটটা আস্তে আস্তে যখন বাড়াইতে থাকি, আমি 27টা ম্যাচের ভিতরে আমি 24টা ম্যাচে জিতি, মোটামুটি আমি 60-70,000 টাকা টেনে ফেলি। তারপর আমি আবার ক্যালকুলেশনে বসলাম যে এই ম্যাচ গুলো এরপরে কে জিতবে, তারপর আমি 3টা ম্যাচ টানা হারি, 10টা 10টা আমি 30,000 টাকা হারি, আর আমার কাছে 40,000-50,000 টাকার মতো ছিল। তারপর আবার ক্যালকুলেশন করি, 6টা ম্যাচ আমি টার্গেট করি, 6টা ম্যাচের ভিতরে আমি 5টা ম্যাচ জিতি, প্রতিদিন আমি 15,000 টাকার ম্যাচ নিছি, আমি 6টা ম্যাচের ভিতরে 5টা ম্যাচ জিতি, আমি 1,00,000 টাকার মধ্যে ওদিকে টানলাম। টানার পর আমার যত ঋণ আছে আমি সবকিছু দিয়ে দিই, আমার কোন ঋণ নেই, আমার কাছে আরো প্রায় 70-80,000 টাকা ছিল এই ম্যাচ গুলাতে টানার পর। আইপিএল খেলা যখন শেষ হয়ে গেছে বাংলাদেশের বিপিএল শুরু হবে, তো তারপরে বিপিএল খেলার ঠিক মাসখানেক আগ মত একজন থেকে শুনলাম যে বিটে এরকম এরকম খেলা যায়। তাহলে বিট মানে কি? বলে এরকম এরকম বিট 365 একটা ওয়েবসাইট আছে, এখানে কখনো কোনো টাকার মাইন নেই, এখানে তুই মানুষ
বিট 365
এটা একটা কোম্পানির নাম, এটা হলো ইংল্যান্ডের কোম্পানি সম্ভবত,
এটার নামে একটা ওয়েবসাইট আছে।
হ্যাঁ, বিট 365 একটা বেটিং এর ওয়েবসাইট আছে, এটার সম্পর্কে একজন থেকে শুনলাম। তো আমি বললাম যে এটা কি ধরনের সাইট, বলে এখানে তুই সব ধরনের বাজি খেলতে পারবি, যেমন বলে তুই ধর বাংলাদেশের প্লেয়ার যেটা নামবে তামিম ইকবালের নামে 20 রান নিতে পারবি কিনা এটার উপর বাজি মারতে পারবি, এই ওভারে 6 রান আসবে কিনা এটা বাজি মারতে পারবি, এই ওভারে উইকেট যাবে কিনা। আমি বলি কি বলস? বলে সব বাজি মারা যায়। আমি বলি হ্যাঁ। বলে এটা কেউ জানবে না, কারোর সাথে ঝগড়া হবে না, কিছু হবে না। ওই যে আমার আইপিএল এর ভিতরে ওই যে টাকা নিয়ে ঝগড়া হইতো, বড় এদের কাছে টাকা জমা দিতাম, এরা কমিশন কেটে ফেলতো 1,050 টাকা করে, বিকাশের টাকা বলতো, ওইটা বলতো, তা বলতো তুই এতগুলা টাকা ম্যাচ জিতছস টাকা দে, এরকম করে করে টাকা রেখে। তারপর ওই যে ভাই একটা আমার বলতেছে আর কি যে এরকম এরকম ভিটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট করবি কিনা? তো আমি হ্যাঁ আমি করবো তো অ্যাকাউন্ট। বলে ওখানে কি টাকা কোনো মাইন নেই? বলে ওখানে কোনো টাকা মাইন নেই, একদম ফেয়ার। বলে তুই মানুষের সাথে বাজি ধরস, এখানে ভিতরে কাপ জাপ টাকা জমা দিতে হয়, এই করতে সে কথা, তুই এখানে টাকা ঢুকাবি মোবাইলের মতো, মোবাইলে টাকা থাকলে যেমন কথা বলা যায় ওইখানে সেম টাকা থাকলে তুই বিট করতে পারবি। তো আমি তাহলে আমার একটু শিখিয়ে দিই। তো ফার্স্ট সে আমাকে এই বিট সম্পর্কে সে আমাকে দেখাইলো। তো আমি বলছি যে আমার কাছে তো মোবাইল নেই, তো বলে যে এইসব তো মোবাইল নিতে হবে, অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে। তো সে আর আমি গিয়ে একসাথে গিয়ে নিউ মার্কেটে গিয়ে একটা মোবাইল নিলাম অ্যান্ড্রয়েড। 10,900 টাকা দিয়ে।
ওকে,
সে ওয়েবসাইটটা সম্পর্কে সে আমার সিম টিম কিনে একদম মানে ওয়েবসাইটটা ডাউনলোড করে একদম সবকিছু ডিটেলস মানে সে আমার সব শিখাই দিল। তো আমি তো এটা সম্পর্কে জানতাম না কোনো কিছু, তারপর আমার কাছে ভয় লাগতেছিল আমি যে এখানে টাকা ঢুকাবো বা অ্যাকাউন্ট করবো যদি আমার টাকা মাইর যায় তখন আমি কি করবো না আমি দিব, বলে তোর যদি অ্যাকাউন্টে যদি কোনো টাকা মাইর যায় সব টাকা আমি দিব, ওই ভাইয়াটা আমার বলতেছে। তো আমি বলে আপনি আমার দিবেন বলতেছেন, পরে যদি মাইর যায় তখন তো আপনি আমার বলবেন যে না টাকা কিসের টাকা। তো বলে যে শোন আমি আমার একটা অ্যাকাউন্ট আছে আমার বন্ধুর অ্যাকাউন্টটা এনে তোর আমি দেখাবো, তুই ওখানে ভিতর $100 ঢুকা। তো আমি বলি $100 ঢুকাবো ওখানে টাকা আনা ঢুকাবো ডলার কিসে? তো বলতেছে ওখানে ডলারে খেলতে হয় ওখানে টাকা খেলা যায় না। তাহলে ডলার কোথা থেকে ঢুকাবো? বলে এগুলা লিঙ্ক আছে ওই বড় ভাইয়েরা বিক্রি করে এদের থেকে আনতে হবে। তা আমি বলি আচ্ছা ঠিক আছে। তো সে কি করলো, সে আমার থেকে 10,000 টাকা নিল, 10,000 টাকা নিয়ে 85 টাকা করে নাকি ডলার চলে, সে 8,500 টাকা দিয়ে ডলার কিনছে আর 1,500 টাকা নাকি কি কমিশন ব্যাট ট্যাট বলে সে 1,500 টাকা রেখে দিচ্ছে। তো সে অন্য জনের অ্যাকাউন্ট একটা ভাড়া করে আনছে, একে নাকি 2,000 টাকা দিবে একদিনের জন্য, $100 সে ঢুকে দিছে, একে 2,000 টাকা দিছে আমার সে মিথ্যা কথা বলে ওই সাইটটা সে নিয়ে আসে মোবাইলের ভিতরে, আমার মোবাইলের ভিতরে আনে আর কি একদিনের জন্য 2,000 টাকা এরা ভাড়া দিছে ওই সাইটে, এর অ্যাকাউন্ট আছে 20-30-65, আমাদের তো কারো অ্যাকাউন্ট নেই। তো ওইখানে $100 ঢুকে দিছে, সে আমি বাসায় আর বাসায় বসে বসে খেলি। তো সেদিন খেলা ছিল কোন একটা মানে জাতীয় দলে ইন্টারন্যাশনাল খেলাতে খেলা ছিল, সম্ভবত নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার সম্ভবত খেলাটা ছিল। তারপরে ওইখানে ভিতর আমরা বেট ধরলাম, নিউজিল্যান্ড নিলাম, তারপর ওভার বাজি খেললাম, বল বাজি খেললাম, যেটাতে টিম বাজি মারছে ওই ডলারটা থাকে খেলার রেজাল্ট না হওয়া পর্যন্ত। এর ভিতর কি করছি আমরা দুজন কি করছি, সে বলে যে তুই এই বলে মার $10 মার, এ বলে $1 মার, $1 মানে প্রায় 85 টাকা, $10 মানে প্রায়
75 টাকা।
হ্যাঁ ডলারে বেটিং করতাম।
আচ্ছা,
তো তারপরে ওই বলবাজি খেলা শুরু করলাম। তো বলবাজি মানে হারতাম, ওটা জিততাম না, মানে দেখতাম যে মানে যেটা টার্গেট করতাম সেটাতে হারতাম। তো যখন $100 ঢুকাইছি ওইখানে আমরা প্রথমে $30 মেরে রাখছিলাম নিউজিল্যান্ডের মানে এই পক্ষে, আমার ঠিক টিমটার কথা মনে পড়তেছে না, ওটা রেজাল্ট না হওয়া পর্যন্ত টাকাটা আসবে না। তারপরে মারলাম ওই ক্যাশ আউট করে ফেললাম $30, আমি লস দিয়ে $22 ক্যাশ আউট করছি, ওখানে ভিতরে ক্যাশ আউট করা যায়। তো যখন আমি ক্যাশ আউট করলাম, ক্যাশ আউট করার পর ওইটাও মারলাম যে ওভারে এত রান আসবে, এই ওভারে এত রান আসে না, সেদিনই আমি এত 1,000 টাকা পাই। কত 2,000 টাকা ভাড়া করলাম, 1,500 টাকা এর দিলাম, এভাবে করে পাই 14,000 টাকা একদিনে শেষ, একদিনে 14,000 টাকা শেষ করে ফেললাম। পরে আমি বলছি এটাতে লাভ কি, বলে তুই টাকা না জানতে বলে তো কারো দোষ নেই, বলে এখানে তো সব ফেয়ার, তুই তো দেখছিস যে খেলার সাথে সাথে রেজাল্ট, তুই এই বলে কি রান আসবে কি না, যদি পাঁচ সাথে সাথে তোর টাকা ব্যাক করতেছে। তারপর আমি বললাম যে অ্যাকাউন্ট কত, সে বলে অ্যাকাউন্ট করতে 10,000 টাকা লাগবে। আমি বলে অ্যাকাউন্ট করতে 10,000 টাকা লাগবে, এত টাকা দিয়ে অ্যাকাউন্ট করে লাভ কি, বলে তোর অ্যাকাউন্ট তুই সারা জীবন খেলতে পারবি, এটা ভিতরে কোনো রিস্ক নেই, তুই তো নিজের চোখে দেখছিস। তা আমি বলে যে এত টাকা দিব না, তুই আমার নিয়ে চল ওনার সাথে কথা বলি। তো ভাই একটা কেসে বলে বলে অ্যাকাউন্ট বানানো যাবে না, অ্যাকাউন্ট ভাড়া দিব এক মাসের জন্য এরকম এরকম। তো বলে আমি বলি না ভাড়া করবো না, আমি আমার একটা অ্যাকাউন্ট, বলে ঠিক আছে আমি আমার অ্যাকাউন্টটা সেল করবো, কত বলে 5,000 টাকা দিয়ে দেবো কি। তো পরে কি করলো, তো আমি বললাম যে এখানে টাকা ঢুকাবো কিভাবে, বলে যে তুমি আমার টাকা দিবে আমি ঢুকাই দিব, তো পাসওয়ার্ডটা তোমাকে আমি দিয়ে দিবো তুমি চেঞ্জ করে নিও, আর যদি টাকা তুমি যদি ক্যাশ আউট করো উইথড্র করো ওটা নেটলারের মাধ্যমে উইথড্র করতে হবে, ওটা আরেকটা ওয়েবসাইট বিটের থেকে, এগুলো আমি জানতাম না, এই যে আমার এগুলো স্টেপ বাই স্টেপ জানা আর কি। তো এই যে বিট 365 যে বিট করার পর যে টাকাগুলো জমবে অ্যাকাউন্টে ওইটা নেটলারের একটা এনজিও মানে এটা ইন্টারন্যাশনাল, ওইটা মানি ট্রান্সফার, ওইটার ভিতরে ট্রান্সফার করতে হয়, ওইখান থেকে অন্য অন্য ক্যাসিনো বা বিভিন্ন মানুষের কাছে ট্রান্সফার করতে পারে নেটলারের মাধ্যমে, বিট থেকে কোথাও ট্রান্সফার করা যায়, বিট থেকে ওই নেটলারে যাবে। তো তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে অ্যাকাউন্ট আমি কিনবো। তো বলে আপনি যদি আমার পাসওয়ার্ড জানেন তাহলে তো আপনার টাকা, বলে তুমি তো তোমার পাসওয়ার্ড চেঞ্জ করে নাও, আর টাকা যখন তুমি বাইর করবা তখন আমি তোমার বের করে দিবো, ইভেন আমি তোমার ক্যাশ টাকা দিবো।
ওকে,
তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে আমি কিনবো, আমি টাকা আপনাকে কালকে দিব। তো বলে ঠিক আছে টাকা দিয়ে অ্যাকাউন্ট নিয়ে যাই। তো পরে আমি বন্ধুটা নিয়ে গেলাম ডিউটি থেকে এসে রাত্রে, যাওয়ার পর ওনারা আমি অ্যাকাউন্ট আনলাম, উনি আমার বললো যে ধরো তুমি এখানে তোমার পাসওয়ার্ড কি দিবা দাও, তবে এছাড়া কোনো কিছু তুমি ধরবা না, কোনো কিছুতে ক্লিক করবা না এই মাই অ্যাকাউন্টে গিয়ে। তো বলে আচ্ছা ঠিক আছে। তো বলে যে ধরো তুমি, উনি অপশনটা বের করে দিয়েছে, বলে ধরো তুমি পাসওয়ার্ড কি দিবা দাও তো মনে রাখবা, এটা কখনো ভুলবা না। তারপর কি করলাম, আমি অ্যাকাউন্টটা ওনার থেকে বুঝে নিয়ে আসলাম, সেদিন আমি $100 ঢুকাইলাম, $100 সেদিন ঢুকেছি 8,700 টাকা দিয়ে $100। ও বন্ধুটা বলছে আজকে এই ফুটবলের খেলা আছে, তুই আমার জন্য $10 মারি রাখ, আমি কালকে টাকা দিব। আমি বলে কার খেলা, বলে যে আজকে ইয়ার খেলা আছে এই যে এই রিয়াল মাদ্রিদ আর কোন একটা টিমের খেলা ছিল, তো আমি বলি এখানে তো রিয়াল মাদ্রিদ তুই $10 মারলে তোর $3 দিবে, তুই $10 জন্য $3 তুই কি করবি, সে বলে তুই মার। তো এটাতে আমি মারছিলাম $10, সেই $10 মারছে আমি রিয়াল মাদ্রিদের পক্ষে পুরোটা মারি দিছি। আমি সেই জানতাম না যে ড্র হলে ওই টাকা আর পাবো না, ম্যাচটা ড্র হয়, যখন ড্র হয় আমার টাকা আর রিটার্ন পাইনি। পরে এইটার সম্পর্কে আমি বড় ভাইয়ের কাছে গেলাম যে ভাই এরকম এরকম, তো বিট সম্পর্কে জানতাম না। একদম নিচে যাওয়ার পরে নাকি ওখানে থাকে ড্র নো বিট, ড্র তো বিট হবে না, তো ওইখানে ভিতরে উইনের ভিতরে, তো ওই অপশন গুলো তো আমি জানতাম না বিটের ব্যাপারে। তো তারপর যখন বললাম বলা যে না এটা এরকমই, তুমি যদি উইনে মারো তাহলে উইনে মারতে হলে এই অপশন গুলো তুমি আজকে আমার থেকে জেনে যাও। তো পরে উনার থেকে আমি ডিটেল সব জানলাম যে ফুটবলের ভিতরে অপশন কি। পরে উনি আমাকে বলতেছে যে দেখো ফুটবল 90 মিনিটের ভিতর ওইখানে ভিতর 5 গোল হবে না 1 গোল হবে নাকি গোল হবে না, তুমি ওইটা তো বিট করতে পারবা। তারপর ফুটবল সম্পর্কে শিখিয়ে দিল, ক্রিকেটের সম্পর্কে শিখিয়ে দিল, বলো যে ক্রিকেটে তুমি প্লেয়ার বিট দিতে পারবা, এই প্লেয়ার এত রান নিবে এটার উপর বাজি ধরতে পারবা। উনি আমাকে ওভার আন্ডার এগুলো সব শিখাই দিল, এই ওভারে কি 8 রান আসবে 10 রান আসবে এটা তো খেলতে পারবা, এই বলে ডট হবে নাকি, উনি আমার ডিটেলস একদম, আর আমার ফ্রেন্ডরাও কিছু জানতো। সেদিন আমরা দুজন একদম ক্লিয়ার হয়ে আসলাম এই যে বিটিং ব্যাট সম্পর্কে একদম ডিটেলস সব, যে কিভাবে কি করা যায়। পরে কি করলাম দুজন আবার $100 ঢুকালাম, সে কিন্তু টাকা দিত না, সব টাকা কিন্তু আমার, ওই যে আমার 70-80 হাজার টাকা আছে, আমার তো ঋণ টিন নাই, ঋণ টিন তো সব আমি দিয়ে দিচ্ছি ওই যে বিগ ব্যাশ IPL এর ভিতর যে আমি টার্গেট করছি ওই ম্যাচগুলো আমি জিতলাম। তারপরে ফুটবলের খেলা আসলো, ফুটবলের খেলার ভিতর এই যে ইংলিশ প্রিমিয়ার লিগ গুলাতে চলে তখন এই ফুটবলের ভিতরে ইনভলভ হলাম। পরে ওই প্রতিদিন রাত্রে সে আর আমি বসে টার্গেট কথা আছে কোন ম্যাচ জিতবে, এই যে এখন আকর্ষণটা আরো বেড়ে গেল, এখন আর দলবাজি ধরতাম না, এখন ধরতাম যে এই খেলাতে 3 গোল হবে না, এই গোলাতে এই খেলাতে 2 গোল হবে না, এই খেলাতে 4 গোল হবে না, এগুলো ধরতাম, অনেক সময় জিততাম হারতাম জিততাম হারতাম, এভাবে করে করে প্রতিদিন ডলার ঢুকাইতাম $20 $30 $20 দাম ধরেন $1800 $1700 $30 ঢুকালে $2700 $2600 এভাবে করে করে প্রতিদিন ডলার ঢুকাতাম, কিন্তু আমরা ইনকাম করতে পারতাম না,
ইনকাম করতে পারতাম না,
না
ইনকাম জিততাম না,
না জিততাম কিন্তু আমাদের লোভ বেড়ে যেত। ওটা এমন একটা সাইট যে আমার কাছে মনে হচ্ছিল আমি একদিন $1000 ইনকাম করে ফেলবো $2000 ইনকাম করে ফেলবো, ওইখানে তো টাকা পড়েই আছে, যার শুধু আমি বিট করবো জিতলে হয়েছে, আমার টাকার সাথে সাথে আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। তো ওইটার কারণে আমার লোভটা দিন দিন বাড়তে থাকলো। তারপর বন্ধুটার আর আমি বলতাম না যে আজকে আমি ডলার ঢুকাবো, তখন কি করতাম বন্ধুটার থেকে আমি আস্তে করে সরে গেলাম, ভাই এটারও বললাম যে ভাই আমি ডলার ঢুকাবো, আরে বলবেন না কারণ সে আমার ডলার নষ্ট করে, আমি একা একা খেলতে যাই। তারপর ভাই এটা বললো যে আচ্ছা ঠিক আছে আমি বলবো না। তারপর ভাইটার বললাম ভাইয়া আমাকে আজকে $100 ঢুকে দেন। এখন আর মানুষের সাথে কিন্তু খেলি না, এখন ওই যে বিট পাইছি কেউ জানে না আমি কি খেলি কি না, বড় ভাইরা বলে কি বাবা তুই খেলোস না কা, না ভাই আমার দরকার নাই আমি খেলি না। $100 ঢুকে সেদিন আমি এটারে প্রায় $400 বানাই ফেলি। তো যখন আমি $400 বানাই ফেলি ফুটবলের ভিতর আমি অনেকগুলো ফুটবলে মারছি, 4 গোল হবে না 5 গোল হবে না, এই খেলাতে 10টা কর্নার হবে, তারপর এই টিমটা জিতবে, এগুলো গুলো মারছে আমার প্রায় 3 দিনে আমার $400 হয়েছে $100টা। তো যখন $400 হয় আমি ভাইয়াটারে ফোন দিয়ে যাই ভাইয়া এরকম এরকম ভাবে আমি তো $400 বানাইছি আমি ডলার সেল করবো। উনি বলে যে হ্যাঁ বিক্রি করতে পারবো, তো আমি বলি ভাইয়া কত করে দিবেন, বলে যে এই $75 $76। আমি বলি কেন ভাইয়া আপনি তো আমাদের $85 $87 করে রাখছেন, আপনি কেন এত কম দিবেন, বলে যে শোনো যে কোনো জিনিস কিনতে গেলে বেশি বিক্রি করতে গেলে কম। তা আমি কি করলাম, উনি যখন আমার এই কথাটা বলছে আমার খুব রাগ হয়েছে, কি ব্যাপার হয়তো $5 $2 এদিকে এদিক হবে, $10 $12 এদিক সেদিক হবে। তারপর আমি কি করছি জিত করে তারপরের দিন খেলা তো বসি, এই অ্যাকাউন্ট তো যেখানে সেখানে গিয়ে খেলতে পারি, নেটওয়ার্ক তো সবসময় থাকে আর আমার গাড়িতে তো কেউ ডিস্টার্ব করে না, এই গাড়িতে বসে 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 আমি প্রতিদিন ফুটবলের খেলা, কখন বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর 8টা পর্যন্ত খেলাটা থাকতো
এই ওয়েবসাইটে
ফুটবল খেলাটা। তারপর আমি বসে থাকতাম কখন খেলা শুরু হবে, যে দুপুর 2টার পর থেকে বিটের ভিতর সে শত শত খেলা, রাত একদম ভোর পর্যন্ত খেলাগুলো খেলা থাকে এখানে, খেলার মানে ফুটবল খেলা, অন্য অন্য খেলা আমি তো ফুটবল আর ক্রিকেট ওখানে আরো খেলা আছে আদারওয়াইজ ওগুলো আমি খেলতাম না, ফুটবল আর ক্রিকেট। তারপর যখন আমি বিটের ভিতর ঢুকছি ওই $100 ঢুকার পর আমি $400 বানাইছি আমি আরো বাড়াবো, এই যে লোভ করলাম সেদিন আমি কি করলাম একটা টিমের ভিতরে $100 মারি দিলাম, ওই টিমটা হেরে গেছে। তারপর আমি কি করলাম জিত করে একটা খেলাতে বলছে যে এখানে যদি 3 গোল হবে কি না, পরে আমি ওখানে ভিতরে মারছি যে 3 গোল হবে না, আমি $300 মারছি হাফ টাইমের পর 40 মিনিটের পরে গিয়ে, ওটা 0-0 ছিল, হাফ টাইম পর্যন্ত 45 মিনিট পর্যন্ত, 45 মিনিট পরে গিয়ে আমি বলছি 3 গোল হবে না এই খেলায়, ঠিক বলছি 3 গোল হবে না, আমি $300 ওখানে মারছি, হবে না আন্ডার মারছি ওইখানে ভিতরে, ঠিক দুই গোল ছিল, 80 মিনিটের পরে গিয়ে আরেকটা গোল দিছে, 3 গোল হয়ে গেছে, শেষ আমার টাকা এই $300 সহ
মুহূর্তের
মধ্যেই শেষ। যখন চলে যায় তখন আমি খুব মানে আফসোস করতেছি যে কি করলাম, $400 তো অনেক টাকা, হ্যাঁ আমার আস্তে আস্তে কিন্তু আমি এদিকে তো $50,000 এই বিটি খাওয়াই দিলাম, আমার কাছে টাকা আছে আর কম $20,000-30,000 আছে, তখন আবার আমি কি করলাম এবার $50 ঢুকেলাম, $50 ঢুকাইছি, তার ভিতর এই যে বিগ ব্যাশ খেলাটা আসলো, বিগ ব্যাশের আগে BPL শুরু হলো, 2016 BPL শুরু হলো, তখন আমি চিন্তা করলাম না এক কাজ করবো আমি আবার পাবলিকের সাথে খেলবো, পাবলিকের সাথে ম্যাচ নিবো 5টা, আর বিটে তো সবসময় ম্যাচ করা যায়, বিট করা যায়, যখন বিটে বিটে 1,000-2,000 দিবে তখন আমার একটা মাথায় টেকনিক খাটালাম যে আমি পাবলিকের সাথে যদি আমি 5টা ম্যাচ নেই $5,000, আর যখন এখানে ডাবল করে দিবে মানে 1,000-2,000 দিবে বিটে, তখন আমি ওইদিকে 2.5টা খেয়ে ফেলবো, তাহলে যে টিম জিত আমার লস হবে কম আর জিতলে আমার $2,500 লাভ হবে, ওই টেকনিকটা খাটালাম, ওইটা আমি $50 ঢুকেলাম BPL খেলার ভিতর। পরে আমি পাবলিকের সাথে ম্যাচ খেলি, বিটেও খেলি, পাবলিকের সাথে ম্যাচ নিয়ে কিন্তু আমার টার্গেট থাকে যে আমি ম্যাচ ঘুরাবো, কিন্তু আমি ওখানে কি করি বল বাজি আর ওভার বাজি খেলে আমি $2 খাওয়াই দিচ্ছি, প্লাস আমি এদিকেও হাঁটতেছি পাবলিকের সাথে হাঁটতেছি।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2। আমাদের এখানে আসার জন্য কনফেস করবার জন্য আপনি ফোন করুন এই নম্বরে 09613892892। আমি আবারও বলছি 09613892892। প্রিয় শ্রোতা, প্রতি মাসের শেষ সপ্তাহে প্রচারিত হচ্ছে যাহা বলিব সত্য বলিবর নতুন সংযোজন JBSB আনসেন্সর্ড। এগেইন আই এম রিপিটিং, JBSB আনসেন্সর্ড, খুবই দুঃসাহসিক একটি রেডিও প্রোগ্রাম আমি বলবো, যারা মিস করবেন তাদের জন্য বিরাট মিস। এই মাসের শেষ সপ্তাহে যে এপিসোডটি প্রচার করা হবে খুবই দুর্ধর্ষ একটি এপিসোড। 5 মিনিটের ছোট্ট একটা বিরতি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
প্রিয় শ্রোতা, সময় হচ্ছে রাত 12টা, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2। হ্যাঁ জীবন, বলুন তারপর কি হলো?
তারপর এই যে মানুষের সাথে খেলি আর ডলার ভিটে আমি ডলার ঢুকাচ্ছি, ওই যে মানুষের সাথে যে বাজিটা ধরবো তার রিস্কটা আমি কাটানোর জন্য, মানে যখন ভিটে তো পাবলিকের সাথে ধরেন আমি 1,000-1,200 করে ধরে ধরছি, আমি ওখানে পাবো 1,000, আর ভিটে তো সবসময় রেট আপ ডাউন করে, কখনো 1,500 চলে যাচ্ছে, 2,000 চলে যাচ্ছে, 3,000 চলে যাচ্ছে, মানে এটা খেলা একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত ওইখানে ভিতর, মানে ওই যে শেয়ার ব্যবসা যেটা বলে, যেটা নাকি 25 সেকেন্ডে ওঠানামা করে, সেম ভিটের মধ্যেও প্রতিটা বলে বলে রেটটা ওঠানামা করে, কোন টিম জিতবে কি জিতবে ওগুলো ওঠানামা করে। পরে আমি কি করি ওই বলবাজি খেলে খেলে আমি ওখানে ডলার গুলো খাওয়াই দিই। পরে কি করলাম, একবার নিয়োগ করলাম যে না আমি বিটে খেলবো না, পাবলিকের সাথে খেলবো, তোর পাবলিকের সাথে খেললাম, টাকা আবার বিটের প্রতি নিশাটা আবার আকৃষ্ট হয়ে গেল। পরে বললাম যে না এর অ্যাকাউন্টে খেলবো না, আমি অ্যাকাউন্ট বানাবো। পরে গেলাম যে ভাই আমি অ্যাকাউন্ট বানাবো, আমার কি কি লাগবে, বলে যে তোমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমি হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স আছে, তো বলে যে তোমার ড্রাইভিং লাইসেন্স দাও আর $10,000 দিবা তোমার অ্যাকাউন্ট করবো, তাহলে না এত টাকা কেন দিবো, আমার এত টাকা কেন অ্যাকাউন্ট করতে। পরে আরেকটা লিঙ্ক পেলাম আরেকটা ভাইয়ের মাধ্যমে, সে বলে এত টাকা লাগবে না, তোমার $3,000 দিবে আমি তোর অ্যাকাউন্ট করে দিবো। বলে যে শোনো একটা বিটের জন্য মোট 3টা আইডি লাগে, তাহলে 3টা আইডি কি, বলে একটা হবে Bit365 এর আইডি, একটা হবে নেটলার আইডি, যেটা দিয়ে আমি টাকা ডিপোজিট করবা লেনদেন করবা আদান প্রদান, ওইটা হলো নেটলার, আর মেল হলো তোমাকে এটার মাধ্যমে মেসেজ দিয়ে জানানো হবে কখন কি হচ্ছে তোমার বিটে, বা তুমি কখন সাবমিট করতে হবে তোমার ডকুমেন্ট, বা তোমার কোন বিটের কোন সমস্যা হলে এটা মেল দিয়ে জানাবে, বা বোনাস সপ্তাহে একটা বোনাস আছে ওই বোনাসটাও তুমি মেল থেকে নিতে হবে। তাহলে আচ্ছা ঠিক আছে। তো পরে আমি বললাম ভাই এরকম এরকম অ্যাকাউন্ট করা যায়, আপনি কি আমার একটু জানাবেন ডিটেলস, বলে তুমি অ্যাকাউন্ট করতে দাও অসুবিধা নাই, অ্যাকাউন্ট বানানোর পর আমার কাছে আনবা আমি সব চেঞ্জ করে দিব। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে যে ভাইয়া নেন, ড্রাইভিং লাইসেন্স দিলাম আর ইয়া দিলাম, উনি আমাকে করে দিল, দুদিন পরে উনি আমার অ্যাকাউন্টটা বুঝে দিল, $3,000 উনাকে আমি দিছি, আবার ওইখানে $30 নাকি কি আইডেন্টিফাই করার জন্য $30 টাকা নিল, ওইটার টাকাও দিলাম। তো দেওয়ার পর উনি আমাকে আইডি বুঝে দিল, সবকিছু লিখে দিল, দেওয়ার পর আমি ওই ভাইয়াটার কাছে গেলাম যে ভাইয়া এরকম, তো ভাইয়াটা ঢুকছে আসছে আমার মোবাইল, মোবাইলে ঢুকার পর উনি সব সেটিংস করে দিচ্ছে, মেল সেটিংস করে দিচ্ছে, নেটলার সেটিংস করে দিচ্ছে, বিচ সেটিংস করে দিচ্ছে, সবকিছু এখন আমার নিজের সবকিছু, ওইটা আমার নামই হয়েছে। হওয়ার পর আমি আবার $100 ঢুকালাম, তখন আমার ওখানে $9 ছিল, ওনার আমি $30 টাকা দিয়েছি, ওখানে $9 ছিল মাত্র, পরে $100 ঢুকালাম, আবার পাবলিকের সাথে আমি খেলতেছি। ইন্টারন্যাশনাল যত রকমের খেলা আছে, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, প্রতিটা খেলা ওখানে কন্টিনিউ চলে, মানে সবসময় বিটের ভিতর একটা না একটা খেলা চলেই, ওখানে ভিতর কখনো কোনো খেলা অফ রাখে না এরা, হয়তো বা অপশন অফ রাখে, বলবাজিটা থাকে না, ওভারবাজিটা থাকে না, কিন্তু ইন্টারন্যাশনাল খেলাগুলোতে সবকিছুতে থাকে।
ওকে, না আপনি কি বুঝতে পারতেন যে আপনি কত টাকার গেমিস্টে কত টাকা ধরেছেন এরকম কি বুঝতে
পারতেন? হ্যাঁ হ্যাঁ, তখন আমি বিটের সব জানি যে কত টাকা ধরলো, কত পাবো, কোন অপশনটাতে কি, এগুলো সব ডিটেলস আমার জানা হয়ে গেছে। পরে তো আমি নিজে অ্যাকাউন্ট করলাম, এখন পরে আমি এই যে আবার সেম একই, আমি নিয়ত করি যে আমি বলবাজি খেলবো না, ওভারবাজি খেলবো না, তারপর আমার আকর্ষণ চলে যাচ্ছে ওই যে বলবাজিতে ওভারবাজিতে, কারণ ওগুলাতে সাথে সাথে রেজাল্ট, একটা গেমের রেজাল্ট বেরোতে 2 ঘন্টা লাগে, ক্রিকেটে 3 ঘন্টা লাগে, T20 হলে আর ওয়ান ডে হলে তো অনেক লং টাইম লাগে, আর বলে তো আমি এই বলে মারলে এই বলের রেজাল্ট সাথে সাথে চলে আসতেছে। তো যেটার কারণে আমার লোভটা বেড়ে যেত, দিন দিন আমার লোভটা বেড়ে যাচ্ছে যে আমি এত টাকাগুলো খাওয়াচ্ছি, আমি কেন টাকা বাইর করতে পারবো না। $100 ঢুকাইছি, আমি কি করলাম $100 প্রায় $800 বানাই ফেললাম এই যে আমার অ্যাকাউন্টটা দিয়ে। ফার্স্ট
$100 কে আপনি $800 বানালেন কিভাবে?
$100
হ্যাঁ
জিততে জিততে, আমি $5 মারতেছি, আমি একটা টার্গেট করছি, প্রতি 3 নম্বর বল আমি বা 4 নম্বর বল বা 6 নম্বর বল আমি $5 বিট করব।
ওকে,
তো দেখতাম যে আমি হয়তো 2টাতে হারছি, 5টাতে জিতছি, এইভাবে করে করে আমি $800 বানাই ফেললাম
$100 থেকে।
$100 এক খেলাতে আমি $800 বানাইছি একদিনে।
ওকে,
একদিনে মানে কি ধরেন দেড় ঘন্টাতে আমি $800 বানাই ফেলছি, এটা আমি কারো বলিনি। তারপরে ইংল্যান্ডের আর সাউথ আফ্রিকার খেলা চলতেছে, সাউথ আফ্রিকার মাঠে আমি বসছি সন্ধ্যার সময়, আমি ডিউটি থেকে এসে বাসায় বসছি খেলাটা খেলার জন্য। যখন আমি বাসায় খেলাটা, তখন আমার ওয়াইফে জানে এইসব ব্যাপারে যে আমি বিটে খেলতেছি, পাবলিকের সাথে খেলতেছি, সে আমার প্রতিদিনই বুঝাচ্ছে যে এরকম এরকম। কিন্তু আমার ঘরের যে একটা অভাব ছিল, ওই অভাবটা কিন্তু এখন কম।
আচ্ছা,
কারণ আমি মাঝে যা টাকাগুলো টানছি বিটে আমি খাওয়াইছি, কিন্তু পাবলিকের সাথে তার ভিতরে আমি কি করছি, ওই যে পাবলিকের সাথে বিট ধরে ম্যাচ, আমি কিছু কিছু ম্যাচ কিন্তু ঘুরাইতাম বিটে, বিটে কিন্তু আমি হারতাম, কিন্তু পাবলিকের সাথে যে খেলতাম ওই টাকাটা আমার ক্যাশ হইতো, এদিকে আমার ডলার চলে যেত, ওদিকে পাবলিক থেকে আমি টাকাটা পাইতাম।
ওকে,
তারপর যখন আমার $800 হলো, ওই খেলাটাতে আমি কি করলাম, সাউথ আফ্রিকা আর ইংল্যান্ডের ম্যাচটাতে আমি ওইটা তো আমি খেললাম, খেলার পর আমার মোটামুটি $1500 হয়েছে, তখন আমি বললাম যে ভাই আমি $1000 আমি ক্যাশ আউট করবো, যখন টাকাটা আমি কিভাবে বিক্রি করবো, আমার তো কোনো লিঙ্ক নাই, আমি নিজে অত বিক্রি করতে পারছি, কারণ হলো কিভাবে বের করতে হবে ওইটা নিয়ম তো আমি জানি না। তোর ভাইয়াটা বললাম, ভাই বললো যে হ্যাঁ ঠিক আছে, তুমি $1000 বিক্রি করতে পারো, তবে আমার $10,000 দিতে হবে।
ওকে,
তা আমি বললাম যে ভাই আপনার কেন আমি $10,000 দিব, তা এখন আপনি যদি না দেন আমার অন্য জায়গায় যেতে হবে, হয়তো আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে বা টাকাগুলো চলে যেতে পারে, কারণ আপনার আমি বিশ্বাস করি, আপনিও আমার সবকিছু জানেন, তা এখন আপনার কাছে আছে আপনি এতটা, আচ্ছা ঠিক আছে আপনি $10,000 আমি $5,000 দিব, বলে না তুমি যদি $10,000 দাও তোমার আমি $1,000 সেল করে দিব, ভাই তুমি $60,000 মতো পাবা। তো তারপর আমি কি করলাম, বলে যে $60,000 কেন ভাইয়া, $85,000 করে দিই, এর মধ্যে তো পাই 70,000-80,000 মতো আসে, আপনি আমার $60,000 কেন দিবেন? বলে যে তাহলে তুমি আমার ডলার তুমি কিভাবে পারো বিক্রি করে গিয়ে। পরে ওনার কাছে আমি বললাম ঠিক আছে আপনি আমি $10,000 দিব, আপনি আমার ডলারগুলো বিক্রি করে দেন। পরে উনি কি করলো, কিভাবে কিভাবে জানি উনি $1,000 কিনতে বাইর করছে, বাইর করে ওনার অ্যাকাউন্টে টাকাও নিয়ে আসছে, অ্যাকাউন্টে টাকা উনি আমার নিয়ে আগ্রাবাদে গেছে, আগ্রাবাদে গিয়ে উনি টাকাও তুলছে, $76,000 তুলছে অ্যাকাউন্টের থেকে, $76,000 তুলে উনি $10,000 রেখে আর $66,000 আমার দিয়ে দিচ্ছে ক্যাশ, একদম $66,000। এই ফার্স্ট প্রথম আমি বিট থেকে টাকা উইথড্র করলাম।
ওকে,
তখন আমি কি করলাম, আমার কিছু টাকা ওই লোন ছিল, সাপ্তাহিক লোন, ইয়ে লোন, এই টাকাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে পরে আমার কাছে আরো $60,000-70,000 আছে।
ওকে,
এই বিট থেকে তারপরে আরো আমার $500 ছিল বিটে, এই $500 ঠিক সেদিনই আমি আমার খাওয়াই দিচ্ছি, ঠিক সেদিনই রাতেই আমি $500 খাওয়াই, আমার অ্যাকাউন্ট একদম জিরো। যখন আমার জিরো হয়েছে তারপর আবার আমি কি করলাম, আবার $100 ঢুকেলাম, $8,500 দিয়ে ওই ভাইয়াটারে দিই, $100 যখন ঢুকেছি তারপর আবার আমি খেলা শুরু করলাম ফুটবল, ফুটবলের ভিতরে খেলতেছি খেলতেছি বাইর করি ডলার, এবার আমি মানে মোটামুটি ডলার করতে পারি, এখন মানে একবার খাওয়াই দিই না, মোটামুটি আমি ডলার করি, পরে $100 আমি $200 করছি।
ওকে,
করার পর আমি ভাইয়াটারে বলতেছি ভাইয়া আমি আবার $200 করছি, আমার $100 বিক্রি করে দেন, কারণ হলো আমার সপ্তাহে কিছু লোন চালাইতে হয়, ওই যে আমি খেলে খেলে ইয়া করছি, ডলার ঢুকেছি এটা করছি, আমার সপ্তাহে $1,000-2,000 করে করে আমার কিস্তি চালাইতে হইতো। তো পরে $100 উনি সেল করে দিছে, $8,500 সেল করছে, উনি $500 রাখছে, আমার $8,000 দিছে, আরো আমার $100 আছে। এরপরে আমার অ্যাকাউন্টে কি হলো, এই কোন একটা খেলাতে আমি ইয়া করলাম ভিটে, আমার $100 $175 আমি মারছিলাম, ওটা কোনো একটা কারণে ম্যাচটা ড্র হয়েছে।
ওকে,
এখন ড্র হওয়ার কারণে আমার অ্যাকাউন্টে টাকাটা আসতেছে না, যখন আসতেছে না আমি তো আমার একটা মেল দিছে, যখন মেলটা দিছে আমি তো মেল পড়তে পারি নাই, পরে ভাইয়াটার কাছে গেলাম, তো ভাইয়া মেলটা কি বলে যে তুমি এখানে ডিবিট করছিলে, বলে ওনারা ওনাদের সাথে কথা বলতে বলতেছে, পরে ওনাদের সাথে কথা বলে উনি কিভাবে জানি ডলারটা নিয়ে আসছে $75, একটা কোড পাঠাইতে হয়েছে, ওই পোস্টাল কোড ইয়া কোড এগুলো আমি জানতাম না, উনি মেল করে কিভাবে জানি এদের কাছে কথা বলে পাঠাইছে $75 ওটা রিটার্ন দিয়ে দিছে, তারপর উনি বলতেছে টাকাটা কোম্পানির থেকে আমি টাকা দিয়ে আনছি, তুমি আমি তো জানতাম না এটা উনি কিভাবে আনছে, উনি বলে $75 টাকা তুমি আমার দিয়ে দাও, পরে ওনারা আমি $75 টাকা দিয়ে দিই, দিদে পর ওই আরেকটা ভাইয়া জানতে পারছে যে আমার কাছে বিট অ্যাকাউন্ট আছে, ভাইয়াটা বলতেছে কি ভাই তোমার কাছে নাকি বিট অ্যাকাউন্ট আছে,
কতগুলো ছিল তখন পর্যন্ত, কত টাকা আছে অ্যাকাউন্টে আপনার,
অ্যাকাউন্টে কোনো টাকা, অ্যাকাউন্টে টাকা প্রতিদিন ঢুকাই জোয়ার বাটার মতো আসতেছে যাচ্ছে, আমার টাকা ওইদিকে বাড়ে আবার কমে, আমি ডলার তো শুধু বাইর করছি একবার, ওই যে $1,000 বের করলাম, আর তো কোনো ডলারই বের করলাম, আমি তো কন্টিনিউ ডলার ঢুকাই মানুষের সাথে ম্যাচ বিক্রি করি, মানুষের টাকাটা ক্যাশ হয় কিন্তু ডলারে চলে যাচ্ছে টাকাটা, তো তারপর এভাবে করে করে আমার ডলার প্রতিদিন ঢুকে আমি খাওয়াচ্ছি, প্রতিদিন ডলার ঢুকে খাওয়াচ্ছি, একবার কি করলাম একবারে $300 ঢুকাইলাম,
আপনার এই যে লস হচ্ছে আপনার টেনশন কাজ করতেছিল না যে কোনো কারণে,
আমার টাকা তো ওই যে পাবলিকের সাথে আমি খেলি, মানে ডলারের দিকে গেলে কি হবে, পাবলিকের সাথে আমার টাকাটা ক্যাশ হচ্ছে, কারণ আমি পাবলিকের সাথে ম্যাচ নিয়ে বিটে মারতাম, বিটে ডাবল রেটে মারতাম, তো পাবলিকের টাকাটা আমার ক্যাশ হইতো, সিস্টেম রোলকে ধরুন পাবলিকের সাথে আমি 5টা ম্যাচ নিছি $5,000, আর বিটে যখন $1,000-2,000 টাকা দিচ্ছে তখন আমি ওখানে $20 মারলাম, তখন $20 আমাকে দিচ্ছে $2,500, তার মানে আমি $20 $2,000 বিনিময়ে আমি পাচ্ছি $5,000, হ্যাঁ আমি ওখানে $2,500 করে খেয়েছি, আর পাবলিকের সাথে তো ধরছি আমি লেভেলে $1,000-1,000, তো ওদিকে তো আমার লাভ, তো ওইসব করে আমি বিটে খেললাম, ডলার বিট করলাম, তারপর করার পর প্রতিদিন আমি ডলার ঢুকাইতাম, বেশি মানে ঢুকাইতাম, বের করছি খুব কম, মানে বের করতে পারতাম না, আমার তো পাবলিকের সাথে ক্যাশ হইতো যে কারণে আমার বের করতে হইতো না, যাক গেল, তারপর যাওয়ার পর ভাইয়াটার আমি বললাম যে ভাই এরকম আমার তো এই বিটার অ্যাকাউন্ট কি হয়েছে, বিটার অ্যাকাউন্ট আমাকে বন্ধ করেছে, আমাকে বলতেছে ডকুমেন্ট সাবমিট করার জন্য, মানে আমি তো পড়তে পারতাম না, পরে ভাইয়াটার কাছে বলে বলে যে তোমার অ্যাকাউন্টে কি কি দিছো, মানে আমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করছি, বলে তোমার তো ডকুমেন্ট চাচ্ছে বিটের ভিতর, না তো তুমি লেনদেন করতে পারবা না, বিটে তোমার বইটা সাসপেন্ড করে দিবে, আমি বললাম যে ভাইয়া এটা এখন কি করতে হবে, তো পরে বলতেছে তুমি কারাকে দিয়ে অ্যাকাউন্ট করছো, আমি একে দিয়ে, তো বলছে তুমি এর কাছে যাবা নাকি আমার আরেকটা ভাই আছে খাতুনগঞ্জে তুমি এর কাছে যাবা, তো আমি খাতুনগঞ্জে যাব, বলে হ্যাঁ তুমি যে এর কাছে যাও $2,000 দিবা তোমার অ্যাকাউন্ট ঠিক করে দিবে, তারপর উনার কাছে গেলাম, ও সে আবার এইসব নিয়ে ব্যবসা করে, সে ডলার বিট এর ব্যবসাটাই মূলত এইটা, এর নেটলারের ডলার এইটা ব্যবসাটা, তোমার ভাইয়ের কাছে তোমার ইংল্যান্ডের সাথে কথা বলতে হবে, কারণ তুমি মোবাইলে টাকা ঢুকাও, আর যদি তুমি বলো যে না তুমি টাকা ঢুকাবো না, এরকম এরকম যদি কথা বলতে হয় তাহলে তুমি মোবাইলে টাকা ঢুকাও $1,000 যতক্ষণ লাগে, 5 মিনিটও হয়ে যেতে পারে, 2 মিনিট হয়ে যেতে পারে, 10 মিনিটও কথা বলতে হবে,
ওকে,
তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই, পরে উনি ফোন দিছে আমার মোবাইল দিয়ে, আমি মোবাইলে $1,000 ইয়া করে লোড নিয়ে আসছি ফোন করে, $1,000 আছে উনি ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পর ধরছে, ধরার পর উনি সব ডিটেল ইংলিশে কথা বলতে হচ্ছে ওনার সাথে আর কি, পরে আমার অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, উনি সাথে সাথে 5 মিনিট পরে ঢুকে দেখছে আমার অ্যাকাউন্ট ঠিক করে দিচ্ছে সাকসেসফুল, তারপরে ওইটা হওয়ার পর আমি আসলাম, আসার পর বলতেছে এবার তুমি ডলার ঢুকাইতে পারবো আর কোনো সমস্যা হবে না, পরে আবার আমি ডলার ঢুকালাম $100, এর ভিতর কিন্তু আমার টাকা আস্তে আস্তে কমতেছে, কারণ আমি ডলার ঢুকাচ্ছি খাওয়াই দিচ্ছি, পাবলিকের সাথে জিততেছি, পাবলিকের সাথে এখন হারতেছি, কারণ পাবলিকের সাথে হারি ডলারও আমি খাওয়াচ্ছি, এভাবে খাওয়াইতে খাওয়াইতে আমার যে জমানো ছিল $70,000-80,000 এই টাকাটা আমি পুরোটাই খাওয়াই দিলাম,
কত সালে এটা,
2014 সালে,
মানে তখন আপনার হাতে আর কোনো পুঁজি নাই,
না আর কোনো পুঁজি নেই, খাওয়াই দিয়ে একদম স্তব্ধ হয়ে গেলাম, এক মাস মতো পুরো স্তব্ধ হয়ে গেলাম, মানে কেউ ফোন করলে বিট সম্পর্কে বাজি সম্পর্কে কোনো কথাবার্তাই বলতাম না, যে ভাই আমি এগুলো বন্ধ করেছি আমি আর খেলি না, আমার অ্যাকাউন্ট কিন্তু আছে, অ্যাকাউন্টে দেখতাম যে তখন আমাকে বোনাস দিচ্ছে $5-10 সাপ্তাহিক বোনাস, বোনাস দিত, ওই যে আমি বিট করছি পুরো সাপ্তাহে স্টেক করছি,
মানে সামহাও তারা চাচ্ছিল আপনি অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ করেন,
না অ্যাক্টিভ করা আছে আর আমাকে লুপ দেখাচ্ছে,
মানে আপনি খেলেন আবার, এটাই বলতেছেন,
তো তারপরে কি করলাম আবার আমি কিছু টাকা লোন নিলাম এক জায়গা থেকে, $20,000 নিয়ে আমি $20,000 ডলার ঢুকাইলাম, প্রায় $260-270 মতো ডলার ঢুকানোর পর আস্তে আস্তে আমি খেলতেছি, তখন টেস্ট চলতেছিল এই যে আপনার এই ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের মধ্যে মনে টেস্টটা চলতেছিল, ওই টেস্ট খেলার ভিতরে আমি বিট করতেছিলাম, তো বিট করতেছে আমার বল বাজি ভিতরে আমার প্রতিটা লোভ, কারণ এখানে রেজাল্ট সাথে সাথে পাওয়া যায়, তো রেজাল্টটা যখন সাথে সাথে পাওয়া যায় কি করলাম ওইখানে আমি বিট করতেছি, যখন আমি বিট করা শুরু করছি ওইখানে ভিতরে আমি পাই এই $270 পাই $600 মতো আমি বানাইছি ওদিনই, একদিনই চিন্তা করলাম যে আজকে আর খেলবো না, থাক পরে খেলবো, ঠিক ভাত টাত খেয়ে আবার রাত্রে বসছি, বসার পরে দেখি একটা ফুটবল খেলা চলতেছে, ওই তুর্কি লীগ, ওই যে আপনার তুর্কি, ওটা ইংলিশ তুর্কি লীগ আর কি চলতেছে। তো আমি এখানে ভিতরে দেখি যে 45 মিনিট 60 মিনিট হয়েছে, কোনো গোলই হয়নি। তো যখন কোনো গোলই হয়নি তখন আমি চিন্তা করছি এখানে এক গোল হলে হবে। তখন আমি কি করলাম যে $600 যদি আমি এক গোলের ভিতর মারি আমাকে পাই $600, পাই আমার $1200 দিবে। তো আমি এক গোলে বিট করছি, ওইটা গোল শূন্যতেই হয়ে গেল। ওই সেদিন আমি $600 খাওয়াই দিলাম, সেদিন আর আমি ডলার ইনকাম আর্ন করতে পারিনি। তখন আমার পুরো মাথায় নষ্ট, আমি লোন করে ফেললাম 20-30 হাজার টাকা, এখানে ভিতরে বিট করে আমি বল বাজি খেলতেছি। এই বাজিগুলো খেলবো না, দল বাজি খেলবো, পাবলিকের সাথে খেলবো, ডলারে বিট করবো, যে ম্যাচ ঘুরানোর জন্য। এদারস ছাড়া আর আমি ফুটবলও খেলবো না, এভাবে খেলবো না, কারণ হলো ওগুলার ভিতরে সাথে সাথে রাজা হলো, ওইটার জন্য আমার টাকাও চলে যাচ্ছে খুব আর্লি। পরে আমি পাবলিকের সাথে 5টা ম্যাচ নিই 10টা ম্যাচ নিই, আমি ওখানে 2-3টা ঘুরে এভাবে করে করে কিছুদিন খেলি, মোটামুটি আবার লাভ হয়। তখন আবার আমি কি করি, আবার বলবাজি খেলা শুরু করি। এই বলবাজি খেলতে 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 আবার আমি $100 ডুকাই খাওয়াই দিই, $200 ডুকাই খাওয়াই দিচ্ছি, মানে কোন রকমই টাকা আমি বাইর করতে পারতেছি না। ওই যে আমি $1000 একবার বাইর করছি, এছাড়া আমি কোন ডলার মানে শুধু ঢুকাচ্ছি কিন্তু আমি বাইরই করতে পারতেছি না ওই বিট থেকে। পরে আমি বললাম যে যে না, এখানে তো বিট থেকে শুধু টাকা খাওয়াই দিচ্ছি, আমি কেন ডলার ঢুকাবো, মনে নিজেকে নিজে প্রশ্ন করলাম। পরে বলতেছে না আর ডলার ঢুকাবো না। পরে এই যে আমার ফ্যামিলির ভিতর যে অভাবটা শুরু হলো, এই এখন যে অভাবটা শুরু হলো যে এখন আমার তো সংসারের ভিতরে চলতেছে না, ঠিক মতো বাজার করতে পারতেছি না, বাচ্চার দেখাশোনা করতে পারতেছি না, বাচ্চাকে স্কুলে ভর্তি করাইতে পারতেছি না, ওয়াইফকে ঠিক মতো ইয়ে করতে পারতেছি না। এতদিন আমার কিন্তু কোনো অভাব নাই, কোনো অভাব ছিল না। এই যে আমার এখন এই বিটে অ্যাকাউন্ট করার এই লাস্ট মানে 2015 পরে,
তখন কি আপনি সব খোয়াই ফেলছেন নাকি তখন বিটে?
না তখন আছে আছে, মানে টাকা পয়সা আছে। তখন আমি খুব লোন করি নাই, মানে ধরেন হয়তো 20-30 হাজার টাকা লোন করছি। পরে এই যে
মানে সংসারে টানাপোড়েন শুরু হয়ে
গেল। হ্যাঁ হ্যাঁ, সংসারে টানাপোড়া শেষ হয়ে গেল।
এই গল্পটা এবং এই যে অপ্রিয় সত্যটা, এটা কোথায় গিয়ে টাচ করেছে? দ্যাট ইজ আনথিঙ্কেবল। পরিবারে তখন আপনার ছেলের বয়স কত?
4 বছর।
4 বছর তখন বয়স যখন আপনার পরিবার টানাপোড়েন শুরু হয়েছে আপনার এই জুয়া খেলা শুরু করে।
বিরতি শব্দ। আরো একবার প্রিয় শ্রোতা, যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। প্রিয় শ্রোতা, প্রতি মাসের শেষ সপ্তাহে প্রচারিত হচ্ছে যাহা বলিব সত্য বলিবর নতুন সংযোজন JBSB আনসেন্সর্ড। এগেইন আই এম রিপিটিং, JBSB আনসেন্সর্ড। খুবই দুঃসাহসিক একটি রেডিও প্রোগ্রাম আমি বলবো, যারা মিস করবেন তাদের জন্য বিরাট মিস। এই মাসের শেষ সপ্তাহে যে এপিসোডটি প্রচার করা হবে খুবই দুর্ধর্ষ একটি এপিসোড। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
চার মিনিট পর আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং জীবনের অপ্রিয় সত্য আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2 তে। জীবন, আমরা যেখানটায় ছিলাম তারপর?
তারপর এই যে সংসার ভিতরে অভাব শুরু হলো, তারপরে আমার এই নেশাটার থেকে আমি বেরোতে পারতেছি না। এই যে বলবাজি, আমার মানে আমার প্রতিটা টার্গেট আমি মিস করতে হয়েছে, যে আমার মনে হচ্ছে বলবাজি খেলে আমি প্রতিদিন মানে অনেক টাকা আর্ন করতে পারবো। হ্যাঁ, বলবাজিতে সাথে সাথে রেজাল, এতক্ষণ খেলতে হয় না। হ্যাঁ, তারপরে কি করলাম, আবার প্রতিদিন আমি $20-30, এখন ডলার ঢুকাই কম, $30 ঢুকাই, $50 ঢুকাই, $100 এখন আর ঢুকাই না। তো যখন কম কম ডলার ঢুকাই তখন কি হয়, প্রতিদিনই খাওয়াচ্ছি, মানে কন্টিনিউ খাওয়াচ্ছি। $30 দাম ধরেন 2700 টাকা, তো প্রতিদিন আমি 2700 টাকা খাওয়াইলে তো মাসে 30,000 টাকা। তো পরে কি করলাম, এই বলবাজিটা খেলা আস্তে আস্তে ছাড়লাম। ছাড়িয়ে এবার কি করলাম, এই প্লেয়ার বাজি ধরা শুরু করলাম, যে এই প্লেয়ার 20 রান নিবে, এই প্লেয়ার 22 রান নিবে, এই প্লেয়ার 30 রান নিবে। দেখে ওগুলো তো একটা জিতি, তারপর একটা হারতেছি। তো এখন পাবলিকের সাথে খেলা আস্তে আস্তে বন্ধ করেছি, বিটের সাথে এমন ভাবে জড়াইছি আস্তে আস্তে, মানে জড়ানো এটা অন্যরকম জড়াই গেছি। আমার মোবাইলে যদি ডলার না থাকে আমার মনে হচ্ছে যে আমার আমি ভাতে খাইনি। আমার আমার জীবনে আমি কখনো 5 সিগারেট খাইনি, আমি কখনো কোনো নেশাগ্রস্ত পান করি নাই, কিন্তু আমার মোবাইলে যদি ডলার না থাকে আমার মাথা নষ্ট হয়ে যায়। আমার মোবাইলে ডলার থাকতে হবে, আমার এমন একটা টার্গেট হয়ে গেছে। পরে এই সংসারের ভিতরে যখন অভাব আস্তে আস্তে শুরু হয়, প্রতিদিন আমার ওয়াইফ আমার বিভিন্ন ধরনের কথা বলতেছে, এরকম হয়েছে এরকম হয়েছে, এইসব খেলো কেন, খেলা ভালো না। কিন্তু আমার ওয়াইফে একটা জিনিসই ভাইয়া, আমার ওয়াইফে কখনো আমাকে বলে না যে তুমি যা আনো তাতে আমি সন্তুষ্ট, আমি 5,000 টাকা 6,000 টাকা বাসা ভাড়া থাকার দরকার নাই, আমি 10,000 টাকা বাসা ভাড়া থাকবো। সে কখনো আমার এই কথা বলে না। সে তার যেতটুকু চাহিদা ধরেন তার 10,000, সে সবসময় সে গাড়িও চাবে, বাড়িও চাবে, ফ্ল্যাট বাসাও চাবে, কিন্তু সে আমাকে চায়, কিন্তু সে আমার ফ্যামিলিকে কখনোই চায় না। এক দ্বিতীয়ত হলো যে সে সবসময় ভালো জিনিস চায়, ভালো খাবার, সে কখনো ডাল দিয়ে ভাত খেতে পারবে না, মানে সবসময় সে ভালো জিনিস চায়। সে ঘুরতে ফিরতে ভালোবাসে, ভালো জামা কাপড় পরতে ভালোবাসে, মানে মেয়েরা বিশেষ করে যেগুলো চায় আর কি, মানে অল্পতে সে সন্তুষ্ট ছিল না। আমার ওয়াইফ সবসময় সে বেশি চায়। আমি রমজানে একে 10,000 টাকা দিয়ে থ্রি পিস কিনে দিচ্ছি, এগুলো আমার টাকা না, সব বিটের টাকা। এই যে আমি শার্ট প্যান্ট পরে আছি এগুলো বিটের টাকা, এই যে আমি শু পরে আছি এগুলো বিটের টাকা। আমি
মানে জুয়া খেলে যেটা
জুয়া খেলে হ্যাঁ জিতেছি, তো আমার কোনো অভাব ছিল না। আমার তো মাঝে দেবে এই যে 4,00,000 টাকার মতো আমার ক্যাশ টাকা ছিল, আমি কখনো ব্যাংকে টাকা রাখতাম না।
4,00,000 টাকার ক্যাশ টাকা আপনার জুয়া খেলে যেটা
জুয়া খেলে মাঝে দিয়ে আমি জিতছিলাম, যখন আমি সবসময় জিততাম তখন আমার কাছে 4,00,000 টাকার মতো ক্যাশ ছিল, আমি ব্যাংকে কখনো টাকা রাখতাম না। যে ব্যাংক আমাকে জিজ্ঞাসা করে যে তুমি এত টাকা কোথায় পাইছো, সেই জন্য আমি ব্যাংকে টাকা রাখতাম না। তো ব্যাংকে আমার ডিপিএস ছিল 5,000 টাকা করে, আমি প্রতি মাসে ডিপিএস এর টাকা রাখতাম। কিন্তু আমি 5,000 টাকা দেখা আমি বেতন পাচ্ছি 11,000 টাকা, আমি 5,000 টাকা ডিপিএস চালাচ্ছি, 7,000 টাকা আমি বাসা ভাড়া দিতে হচ্ছে, এগুলো আমি মূলত দিচ্ছি কিন্তু ওই বিটের টাকার থেকে, এই যে আমার জমানো টাকার থেকে। এই যে মাঝখানের ঘটনা বলতেছে, 4,00,000 টাকার মতো আমার কাছে ছিল, আমার কোনো অভাব ছিল না। আমার ছেলে সাইকেল চাচ্ছে, আমার ছেলে আমি সাইকেল কিনেছি, আমার ওয়াইফের যেটা দরকার সেটা, আমার ওয়াইফের পড়ালেখা করতে দরকার, আমি আরো অনার্স ভর্তি করে দিচ্ছি, পড়ালেখা করাচ্ছি, ঘর সুন্দর মতো চলতেছে। যখন আমার এই যে অবহেলিত, যখন আমার লাস্ট মুহূর্তে এসে যখন আমি অবহেলিত পড়লাম, যেটা 15 ঘটনা বলতেছে আর কি, তারপর 15 ভিতর এই যে ডলার ঢুকাচ্ছি খাওয়াচ্ছি, ডলার ঢুকাচ্ছি খাওয়াচ্ছি, কোন প্রকারে আমি আর্ন করতে পারতেছি না। প্রতিদিন দেখা যাচ্ছে সপ্তাহে মাসে আমার 10,000 টাকা লোন করতে হচ্ছে, 20,000 টাকা লোন করতে হচ্ছে, এভাবে করে আমার দিনটা যাচ্ছে। তো যখন আমি লোন করতে করতে এক পর্যায়ে আমি 1,00,000 টাকার মতো লোন করে ফেলছি, প্রতিটা সুদের টাকা, সুদ আমার টানতে হচ্ছে প্রতি সপ্তাহে। যেগুলো অল্প 10,000 টাকা
এত বেশি হয়ে গেছে আপনার, যে আপনি তখন 1,00,000 টাকার মতো 4,00,000 টাকা যেটা আপনার ছিল সেটা থেকে কিছু খরচ করেছেন, বাকিটুকু লস করেছেন, পরে আপনি আবার 1,00,000 টাকার মতো সুদের উপরে আপনি
সব তো খাওয়াই দিচ্ছে। এখন তো 4,00,000 টাকা গুলো নাই, এখন তো আমি ওই সুদের উপর বিভিন্ন জায়গার থেকে ওই এনজিও থেকে টাকা নেওয়া শুরু করছি, বিভিন্ন
এনজিও থেকে আপনি সুদের উপরে 10% সুদের টাকা নিয়ে আপনি বেটিং করতেন,
বেটিং করতেছি। তো তারপরে বিট করতেছি, তো সংসারের ভিতরে এই যে অভাব, এই যে বাসা ভাড়া ঠিক মতো দিতে পারতেছি না, ডিপিএস চালাইতে পারতেছি না। তখন তো টাকা ছিল 5,000 টাকা ডিপিএস করছি, ওইটা তো বিট থেকে চালা, আমার তো বেতন থেকে আমি ডিপিএস চালাইতে পারতাম না, বাসা ভাড়াও দিতাম না, এগুলো তো সব বিট থেকে দিতাম। আমি যা স্যালারি পেতাম তা গাড়িতেই রাখতাম, আমার বেতন আমি কখনো ধরতামও না, কারণ আমার দরকার না, আমার বিটের টাকা ছিল। এখন তো বেতন অ্যাডভান্স নিয়ে ফেলি, নিয়ে আমি বিটে ডলার ঢুকে খরচ করে ফেলতেছি। তো তারপরে এই যে আমার ছেলে যদি আমাকে বলে যাবো এটা লাগবে, তখন আমার কাছে বিশ্ব একদম বিশ্বের মতো লাগতো। আমার ছেলে আমাকে বলতেছে, আমার ওয়াইফ আমার বলতেছে যে আমি এইসব দিয়ে ভাত খেতে পারতাম না, তখন আমার ওয়াইফ আমি একদিন মারি। আমার কাছে যখন ছিল তখন তো আমি সব দিছি, এভরিথিং যা দরকার সবকিছু দিছি। এখন এখন আমার একটু অভাব হয়েছে, আমার আবার ঠিক হয়ে যাবে, আমি আমার চিন্তা আছে আমি টাকাগুলো খাওয়াইছি আমি এগুলো আবার উঠাইতে পারবো, মানে আমার একটা বিশ্বাস ছিল। পরে আমার ছেলে আমার একটা কথা বললে তখন আমার কাছে বিশ্বের মতো, যে ছেলে আমার চিপ বলেন, জুস বলেন, জামা বলেন, সাইকেল বলেন, খেলনা বলেন, যেটা বলতো মুখ থেকে বাইর করতো সবকিছু হাজির করে দিতাম, মানে আমার ছেলে আমরা এত ভালোবাসতাম, মানে খুবই ভালোবাসতাম, কারণ আমার টাকা পয়সা আছে আমি ছেলের কেন অভাব রাখবো, ছেলের কেন কষ্ট থাকবে। তো তারপরে যা গেল, 1,00,000 টাকার মতো আমি এনজিওর থেকে বিভিন্ন সমিতি থেকে টাকা পয়সা নিলাম, নিয়ে আমি এই যে 10% প্রতি মাসে দেখা যাচ্ছে আমার 6,000 টাকা 7,000 টাকা আমার সুদ চালাইতে হচ্ছে,
6,000-7,000 টাকা সুদ। ডিপিএস এর কি হলো বন্ধ?
ডিপিএস এ চালাচ্ছি লোন করে,
লোন করে ডিপিএস,
হ্যাঁ ডিপিএস টাও চালাচ্ছি।
বুঝলেন, ওর কিন্তু কষ্ট কত বেড়ে গেছে।
তো তারপরে ডিপিএস এ ওই যে আমি প্রতি মাসে 4,200 একটা একটা 1,000 টাকা ডিপিএস, একটা 500 টাকা ডিপিএস, একটা 2,500 টাকা ডিপিএস, আর একটা 1,500 টাকা ডিপিএস, মানে আমার মোট 4টা ডিপিএস করে এসছে। আমি এগুলো আমি প্রতি মাসে 5,750 টাকার মতো আমি দিই প্রতি মাসে। এখন আমার বাসা ভাড়া, ডিপিএস প্লাস সুদের টাকা, সাপ্তাহিক কিস্তি, এগুলোর কারণে আমার মাথা প্রত্যেকটা দিন আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। এগুলো কিভাবে করব? আমার মনে হচ্ছে যে আমি ভিত থেকে টাকাটা ডলার ঢুকালে আমি টাকাটা আনতে পারবো। পরে আমি ডলার ঢুকাইতাম আর মাঝে মধ্যে পাবলিকের সাথে খেলতাম, এখন পাবলিক আমার বিশ্বাস করতো না, পাবলিক বলতে যে টাকা জমা দেয়, কারণ হলো মাঝে মধ্যে আমি পাবলিকের টাকা ঘুরাইতাম, পাবলিকের টাকা আমি ঠিক মতো কমেন্ট মতো দিতে পারতাম না। তো পরে কি করলাম, আমি এই বিটে $20 পারি, $30 পারি, এর থেকে $1,000 নেই, এর থেকে $1,000 নেই, বস থেকে টাকা নেই, নিয়ে নিয়ে আমি বিটে এই টাকাগুলো ঢুকাইতাম, ডলার গুলো ঢুকাইতাম, তারপর ঢুকাই খেলতাম। তো খেলতাম প্রতিদিন, এখন বাসার ভিতরও প্রতিদিন শুরু হয়ে গেল যে জমিদার বাসা ভাড়া খুঁজতে আসে যে তুমি বাসা ভাড়া দিতে পারো না কেন দুই মাসে। তো আমি জমিদারকে বলতাম যে দুই মাসের টাকা একসাথে দিয়ে দেবো। তো দুই মাসের টাকা আমি কিস্তির উপর টাকা নিয়ে বাসা ভাড়া দিতাম। এখন স্যালারি যা পাইতাম তাতে আমি আগে খুঁজে খুঁজে নিয়ে আসতাম বস থেকে, যে ডলার ঢুকাইতাম এইভাবে করে করে। পরে আমি আরেকটা দোকানদার সে সুদার ব্যবসা করে, এর থেকে আমি $1,00,000, সে আমার বিশ্বাস করতো, সে জানতো না আমি যে এইসব খেলে অনেক টাকা ঋণ করে ফেলছি। পরে আমি বললাম যে ভাই এরকম এরকম আমার $1,00,000 নিয়ে দেন, আমি বাড়িতে জায়গা রাখতেছি, এরকম এরকম আমার তো টাকার দরকার। সে আমার খুব বিশ্বাস করতো, সে আমার চলাফেরা দেখতো, খাওয়া দাওয়া দেখতো, সে এক দোকান থেকে আমি বাকি খেতাম কখনো টাকা বাঁচতো না। সে আমাকে কি করলো, সে অন্য একটা এনজিও সে তার দোকানের কথা বলে আমার $1,00,000 নিয়ে দিল 3%
ইন্টারেস্ট।
তখন আমি $50,000, ওই যে ছোটা যে ঋণ গুলো ছিল $10,000 কিস্তি দিতে হইতো, ওগুলো আমি $50,000 দিয়ে দিই আর $50,000 নিজের কাছে রাখি।
আচ্ছা,
তাহলে আমার ঋণ হলো টোটাল $1,50,000 প্রতি মাসে। এখন আর সাপ্তাহে কোনো আমার লোন নাই, কিস্তি নাই, একটু আমি রিল্যাক্স ছিলাম। সাপ্তাহিক ঋণ গুলো আমি ক্লিয়ার করে দিলাম ওখান থেকে $1,00,000 নিয়ে। আমি খুব চিন্তা ভাবনা করতেছি যে আমি এবার কি করব, কি করা যায়, যে এখন তো আমি $1,00,000 ঋণ করে ফেলছি, এখন কি বিটে খেলবো না মানুষের সাথে খেলবো। যাক, পরে আবার আমি $100 ঢুকেলাম। পরে এখন আমি ডিপোজিট করা শিখে গেছি, ডলার কোথায় পাওয়া যায়, ইয়া কোথায় পাওয়া যায়, এই লিঙ্ক গুলো আমার কাছে চলে আসছে। কার কাছে গেলে ডলার পাবো, কার কাছে গেলে ইয়া পাবো, রেট পাবো, কম টাকা ঢুকাইতে পারবো, এগুলো ডিটেলস আমার সব জানা হয়ে গেছে। পরে এই $50,000 আমি আস্তে আস্তে, একটু সময় লাগছে, তিন মাসের মধ্যে এই টাকাটাও আমি খাওয়াই দিলাম, $50,000 খাওয়াই দিলাম। কিন্তু আমি চাকরি কিন্তু করতেছি, চাকরি কিন্তু ছাড়ি নাই, ওই মালিকের এখানে চাকরি করতেছি সোসাইটিতে। পরে কি করলাম, আমি বললাম যে মাসিক যদি আমি ঋণ নিই তাহলে তো বেতন থেকে দিয়ে দিচ্ছি, আমার তো সপ্তাহে কোনো ঋণ নেই। এক কাজ করি, সপ্তাহে $50,000 নেই এক জায়গা থেকে, আমি প্রতি সপ্তাহে $3,000 করে চালাবো।
ওকে,
পরে বন্ধু একটার কাছে গেলাম, সে বলে যে তুই যদি এখানে সঞ্চয় খুলোস তাহলে তোরা লোন দিবি। আমি বললাম কত, বলে তুই প্রথমে এখানে $10,000 দিবি, $10,000 দিয়ে সঞ্চয় খুলবি, আর সপ্তাহে এখানে $300 করে চালাবি, তোর $50,000 লোন দিবি। তো পরে গেলাম এদের কাছে, বলে যে আপনার গ্যারান্টি কি? তো বন্ধুটা বলে যে আমি আছি আর নাম একটা খুলে। পরে আমি ওখানে $10,000 দিয়ে আসলাম আর $300 করে প্রতি সপ্তাহে দিব, ওটা হলো যে আমার সঞ্চয়, আর $10,000 তো আমার জমা থাকবে। তো পরে আর আমার $50,000 দিল, প্রতি মাসে আমার $300 + $3,000, মানে $3,300 আমার প্রতি সপ্তাহে কিস্তি চালাইতে হবে। পরে ওখান থেকে তাহলে টাকা হলো $1,50,000, $2,00,000 হলো ঋণ, আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম $2,00,000। আমার সংসারে কিন্তু পুরো মানে
দুই পয়সার ইনকাম নেই, $2,00,000
ঋণ হয়ে গেছি, আবার প্রতি মাসে আমার এগুলার ইন্টারেস্ট চালাইতে হচ্ছে। পরে ওই টাকাটা আস্তে আস্তে আমি কি করলাম, ডলার ঢুকাইলাম, এর ভিতর আমি কম ডলার ঢুকাই, প্রতিদিন $20, $30 ঢুকাই, এখন আর $100 আবার ঢুকাই না। তারপর আমি বিট করি, জিতি, ডলার করতে পারি, করতে পারলে কি জানেন, আমার লোভটা বেড়ে যায়। কি জানেন ভাই, আমি ধরেন $100 ঢুকাইছি, ওটা $200 বানাইতে পারি বা $300 আমি বানাইতে পারি। পারলে কি জানেন, যখন আমি $300 বানাই তখন আমার লোভটা আরো বেশি কাজ করে, যখন আমার বেশি কাজ করে তখন কি করে, আমি $300 জায়গায় এক বললে মারি দিয়ে $200, এক বলে মারি দিয়ে $100, $100 মানে $8,500 আমি এক বলে মারি দিচ্ছি। কিন্তু আমার ঋণের কথা মনে পড়ে না, যখন আমি ডলারটা খাওয়াই দিই তখন আমার ঋণের কথা মনে পড়ে, আহা আমি কি করলাম, আমার তো এই ডলার গুলো খাওয়াই দিচ্ছে, আমার তো ওদিকে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, অনেক টাকা আমার ঋণ বেড়ে যাচ্ছে। পরে ওই তিন মাসের ভিতর আমার ওই টাকাটা আমি খাওয়াই দিলাম, $50,000 বিটের ভিতর, এই ফুটবল আর হইলে ক্রিকেট এই খাওয়াই দিলাম। তারপর আবার 2015 IPL খেলা আসলো, তখন IPL এর ভিতর টার্গেট করলাম যে IPL এ যেভাবে আমার টাকা টেনে নিয়ে আসতে হবে, নয় আমার অস্তিত্ব থাকবে না। আমার ছেলে মেয়ে
তখন পর্যন্ত আপনার ধার দেনা কত?
$2,00,000
$2,00,000 ওকে।
পরে কি করলাম, আমি ওই IPL এ আসার এক মাস পর্যন্ত আর কোনো গেম খেলিনি, বিট অফ রাখছি, আমার ওই বিট অ্যাকাউন্ট ডিজেবল করা হয়েছে, $2,000 ট্রানজেকশন হওয়ার পর নাকি ওটা ডিজেবল করে দেয়। তারপর কি হলাম, অ্যাকাউন্টটা বন্ধ করে দেয়, বন্ধ করে দেওয়ার পর আমি এক মাস অ্যাকাউন্টটা খুলি না, এক মাস পর অ্যাকাউন্টটা আবার খুলি $2,000 দিয়ে, ওই ডকুমেন্ট জমা দেওয়ার পর একটা অ্যাকাউন্টটা খুলে দেয় আর কি। ওটা এরা যাচাই করে যে অ্যাকাউন্টটা কি আমার নিজেরটা আমি নিজে খেলতেছি কিনা, না আরেকজনের অ্যাকাউন্টটা খুলি, ওটার জন্য এরা আইডেন্টিফাই করে। পরে ওই $2,000 দিয়ে আবার অ্যাকাউন্টটা খুলি, খোলার পর আবার আমি IPL এর জন্য আবার টাকা হালাত নিলাম, লোন নিলাম, লোন নিয়ে 20,000 টাকা এক জায়গা থেকে লোন নিলাম, লোন নিয়ে কি করলাম এই যে ডলার ঢুকালাম, ডলার ঢুকে আস্তে আস্তে খেলি, মানুষের সাথে খেলি, এবার খুব হিসাব করে খেলতেছি খেলতেছি এই যে যখন ডলার $200 ঢুকালাম, $100 ঢুকালাম, ওটা যখন 400-500 হয়ে যায় তখনই আমার লোডটা বেড়ে যায়, তখন মনে হচ্ছে যে না এবার আমি টাকাটা আনতে পারবো। ঠিক ওই মুহূর্তে আমি কি করি, তখন আর $5-$10 মারি না, ঠিক ওই মুহূর্তে কি করি, এ ওভারে 10 রান আসবে $200 মারি দিয়েছিলাম, $200 মানে বাংলাদেশের প্রায় $17,000, $16,000 $200 মারি দিচ্ছি, এক বলের ভিতর মারি দিচ্ছি, এই বলে রান আসবে এত ডলার মারি দিচ্ছি, এই এই ডলার আমি প্রতিটা যতক্ষণ আমি ডলার ঢুকেছি তখন আমি ডলারটা ঠিকই বাড়াইতে পারছি, কিন্তু আমি কখনো বাইর করি নাই, এটা হলো যে আমার ব্যর্থতা, আমি বাইর করি নাই, আমি লোভ করছি, আমার বিটা যখন $100 ঢুকেছে যখন 500 হয়ে গেছে তখন আমার লোভটা আরো বেড়ে গেছে, যখন বেড়ে গেছে তখন আমি বিটা আবার আমি কি করতাম আরো বেশি বাজি ধরতাম, যা শুধু টসে জিতবে ভাইয়া, ওই টসে আমি হারছি, হারছে, হারার পর চিন্তা করলাম যে আর খেলবো না, ভিটে খেলবো না, 2,50,000 টাকার মতো ঋণ হয়ে গেলাম এর ভিতর, তখন আমার আস্তে আস্তে মানে মানুষের কাছে কালার হয়ে যাচ্ছি, মাস শেষে আমি টাকা দিতে পারতেছি না, ওই যে আমার সুদের টাকা আসতেছে সুদের টাকা আমি দিতে পারতেছি না, তখন আমাকে বলতেছে যে কি ব্যাপার সুদের টাকা তুমি আসল না, তো তুমি সুদের টাকাটা হইলে তো দাও,
মানে এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, মানে আমাদের লোকাল যারা আসলে এই ধরনের সুদের উপরে টাকা খাটান তারা আসলের দিকে কনসেন্ট্রেশন দেন না, কনসেন্ট্রেশন দেন হচ্ছে ইন্টারেস্টের দিকে, ঠিক জানি না মানে এটা হচ্ছে তাদের একটা স্ট্র্যাটেজি, তো আপনাকে যেটা বললো যে আসল পরে হলো চলবে, আগে তুমি
ইন্টারেস্টটা তুমি চালাই যাও, তারপর কি করলাম আমি আবার কি করি লোন নিয়ে আবার ইন্টারেস্টটা চালা যাই, যেখান থেকে বিগ অ্যামাউন্টে নিছি 1,00,000 টাকা ওই অ্যামাউন্টটা সবচেয়ে কম মানে 3,000 টাকা, যেখান থেকে 10,000 নিয়ে ওখানে মাসে 1,000 টাকা দিতে হয়েছে,
চিন্তা করেন অবস্থা,
যেখানে 20,000 টাকা নিয়েছি সেখানে 2,000 টাকা দিতে হয়েছে, এখন কি করছি আমি আবার আরেকটা বন্ধুর মাধ্যমে বাড়ির থেকে, সে বাড়িতে তার কোন খালার মাধ্যমে আমার খুব বেস্ট ফ্রেন্ড আর আমি গাড়ি চালানো শিখেছি, সে কারণে সে আমার এই রিস্কটা নিছে,
যারে যেখানে যেভাবে পাচ্ছেন সেখান থেকে টাকা ম্যানেজ করতেছে,
রিকোয়েস্ট করে সে থেকে বাড়ির থেকে আমি 50,000 টাকা আনেছি, আমি কিন্তু আর ভিতরে 2,50,000 টাকা প্লাস ইন্টারেস্ট ইন্টারেস্ট এগুলো মিলে আরো খুচরা ঋণ টিন করে পাই 2,70,000-80,000 টাকা ঋণ করে ফেলছি, আমার ঘরে বাজার করার টাকা নাই, শুধু ডাল, বাসা ভাড়া দিতে পারতেছি না, আমার ছেলেটারও আমি আগের মতো ছেলে আমার একটা কথা বললাম আমি স্কুলে ভর্তি করাইতে পারি নাই, ছেলে 7 বছর 6 বছর 7 বছর পড়বে
স্কুলে ভর্তি করাতে পারেনি,
পারি নাই টাকার জন্য,
চিন্তা করেন অবস্থা, তারপর
তো তারপরে বললাম যে যে থাক আগামী বছর ভর্তি করাবো, আর আমার ওয়াইফের সাথে প্রতিদিন আমার এইসব ব্যাপার নিয়ে লাগে, কিন্তু আমার ওয়াইফ বলতেছে না যে দেখো আমাকে তুমি রাস্তায় রাখো আমি রাস্তায় থাকবো, তুমি এইসব বন্ধ করো, আমার ভালো খাবারের দরকার নাই, আমার ভালো জামার দরকার নাই, তুমি এইসব বন্ধ করো, কিন্তু আমার এই সাপোর্টটা সে দিত, সেই শুধু বলতো এগুলো ভালো না বন্ধ করো, কিন্তু সে বলতো না যে আমি ডাল আনলে ডাল খাবো তুমি এইসব বন্ধ করে দাও, আমার ছেলের মাতাশ্রী বলো বা আমার মাতাশ্রী বলো এইসব কথা সে আমার কখনো বলতো না, মূলত কিন্তু অ্যাসপেক্টটা কিন্তু আমি পাচ্ছি এটার কারণেই কি, সে ভালো থাকতে চায়, আমারও টার্গেট আমি ভালো থাকতে চাই, ভালো খাইতে চাই, আমার অভাব থাকবে না, আমার ছেলে মেয়ে নিয়ে ভালো থাকবো, এক পর্যায়ে আমি চাকরি করব না, মানে আমারও লোভটা অনেক বেশি যে কারণে আমার এই অবস্থাটা হচ্ছে, পরে ওই সে 50,000 টাকা আনি দিল, ওই 50,000 টাকা আমি ভিটের ভিতরে একসাথে ঢুকাই নাই, কিছু ঋণ দিচ্ছি, লোন দিচ্ছি, বাসা ভাড়া দিচ্ছি, বাজার করতে যখন টাকা আসতেছে তখন বাজার করতেছে বাসায়,
এবং এখান থেকে কিছু টাকা আপনি আপনার এই ব্যাটিং এ কাজে লাগাচ্ছেন,
হ্যাঁ ব্যাটিং এ লাগাচ্ছি, তারপরে আমি ডলার ঢুকাচ্ছি ভিটের ভিতরে, তারপর ডলার ঢুকে এই যে ডলার খাওয়াচ্ছি বাড়াচ্ছি, কিন্তু প্রত্যেকটা সময় যখন আমি $20 ঢুকাইছি ওটা আমি $50 বানাইতে পারছি, কিন্তু বাইর করি না, এটা হচ্ছে সবচেয়ে আমার ব্যর্থতা, মানে আমি লোভ করতেছি যে প্রতিটা মুহূর্তে আমি যখন $100 ঢুকাইছি ওটা আমি $300 বানাইছি, আমি কিন্তু বাইর করার সিস্টেমও জানি, ওয়ে জানি, কার কাছে গেলে বিক্রি করতে পারবো, কার কাছে গেলে কি করতে পারবো, সব রাস্তা কিন্তু আমার জানা হয়ে গেছে, কিন্তু আমি ডলারটা বের করতেছি না, আমি বাইর করতেছি না, বাইর করলে কিন্তু আমার আস্তে আস্তে কিন্তু লোনগুলো আমার দেওয়া হয়ে যায় না, বাইর করি না, কারণ হলো আমি চিন্তা করি একসাথে আমি $5,000 বের করে ফেলবো আমার সব লোন দেওয়া হয়ে যাবে, এভাবে করে খেলতেছি, তারপর সে যখন 50,000 টাকা আনি দিল, তারপরে আর আমি চাকরি বাকরি দিয়ে দিলাম, সে তো চাকরি বাকরি করতেছে আর তো আমি নিজে ড্রাইভিং শিখেছি, সেই কারণেই কিন্তু সে আমার 50,000 টাকা আনি দিছে বাড়ির থেকে, পরে আমি আবার কি করলাম টাকাগুলো সব খাওয়াই দিলাম, খাওয়াই দিলে আমি কিছুদিন আবার স্তব্ধ হয়ে গেলাম, আমার একদম হাত পাও চলতেছে না, চাকরি করতে ইচ্ছা করতেছে না, আমার হাত পাও কামড়াচ্ছে, আমি গাড়ি চালাচ্ছি কিন্তু আমার খুব টেনশন নিয়ে আমার গাড়ি চালাতে হয়,
পয়েন্ট পয়েন্ট গাড়ি চালাচ্ছে, এই ধরনের মাথায় টেনশন রেখে বাচ্চাকে স্কুলে ভর্তি করতে পারেনি, একটাই মাত্র ছেলে এবং সে গাড়ি চালাচ্ছে, চিন্তা করে দেখেন মাথার উপরে কত রকমের বোঝা, অন্তত পক্ষে ঋণের বোঝা, প্রতি মাসে সুদ দিতে হবে সেটার বোঝা, মানে ভয়াবহ রকমের অবস্থা, তারপর
তো ভাইয়া তারপর যখন আমি ডিউটিতে যাই গাড়ি টাড়ি নিয়ে বের হই, তারপর আমি ডিউটি করে ঠিক মতো তারপর সকালবেলা যখন যাই তখনও ঠিক মতো ডিউটি করি, মাঝে কয়েকদিন সপ্তাহে নিয়ে আমি অস্থ পেপার রাখলাম, প্রায় আমার 3 লাখ টাকার মতো এদিকে ঋণ হয়ে গেল। এখন আমি সুদের টাকা চালাবো কোথা থেকে? প্রতি মাসে 8-10 হাজার টাকা আমি কিভাবে সুদ দিব? আমি বেতন পাই কয় টাকা? আমি বাসা ভাড়া দিব কোথা থেকে? এগুলো নিয়ে আমার টেনশন নিয়ে আমি যখনই আমি ঘুমাইতাম তখনই আমার মাথাটা খুব হালকা থাকতো, কিন্তু আমি যখনই ঘুম থেকে উঠতাম সব টেনশন আমার এই মাথার ভিতর কাজ করতো। আমি কি গাড়ি চালাই না কি করি, মানে আমার মাথাতেই থাকতো না। তবে আল্লাহর রহমত থেকে ভাইয়া জানেন, আমি গাড়ি চালাইতাম যে আমার ওই সেন্সটুকু কাজ করতো যে গাড়ি লাগলে তো আমার চাকরি থাকবে না। আমি ঠিকই আমার গাড়ির সেন্সটা আমি ঠিক রাখতাম, আল্লাহর রহমতে গাড়ি আমার লাগতো না, কিন্তু আমার খুব টেনশনে কাজ করতো। আমি এই টেনশনের কারণে আমি চোখও কম দেখতাম, আমার চোখে কাজ করতো না, কন্টিনিউ মাথা ব্যথা থাকতো। পরে আমি
এই যে ঘটনাটা ঘটেছে এটা কি আমার ওয়াইফ জানতো?
সে এত টাকা ঋণ সেটা জানে না, সে জানে আমার 2 লাখ টাকার মতো ঋণ আছে, বাট এত টাকা ঋণ সেটা জানে না।
এটা আজকে রেডিওর মাধ্যমে ফার্স্ট জানছে,
সে যদি শুনে তাহলে, বাট সে তো জানে না আমি যে রেডিওতে আসছি।
ওকে ওকে বলেন। হ্যাঁ,
তো তারপরে গাড়ি চালাচ্ছি, তখন আমি কি করলাম, ওই বিভিন্ন ধরনের ফার্মেসিতে গেলাম যে ভাই আমার খুব মাথা ব্যথা করে। বলে কেন মাথা? আমি বলি ভাই ফ্যামিলি টেনশন, তো বিভিন্ন ধরনের আমার ট্যাবলেট, যেমন মানে 3-4টা মাথা ব্যথার ট্যাবলেটের নাম জানছি, ওগুলা খাইতাম যখন যেটা ভালো লাগতো কিনে খেতাম। তো খাওয়ার পর 2-3 ঘন্টা হয়তো ঠিক থাকতো, আবার সেম একই, এই যে আমার টেনশনটা আমি নিতে পারতেছি না। তখন আমি 2016 সালের লাস্টের দিকে চলে আসছি, নভেম্বরের দিকে আবার কি করলাম, আমি 20,000 টাকা আবার লোন নিলাম। আমার
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 এ। প্রিয় শ্রোতা, আমাদের এখানে আসার জন্য কনফেস করবার জন্য আপনি ফোন করুন এই নম্বরে 09613892892। আমি আবারও বলছি 09613892892। প্রিয় শ্রোতা, প্রতি মাসের শেষ সপ্তাহে প্রচারিত হচ্ছে যাহা বলিব সত্য বলিবর নতুন সংযোজন JBSB আনসেন্সর্ড। এগেইন আই এম রিপিটিং, JBSB আনসেন্সর্ড। খুবই দুঃসাহসিক একটি রেডিও প্রোগ্রাম আমি বলবো, যারা মিস করবেন তাদের জন্য বিরাট মিস। এই মাসের শেষ সপ্তাহে যে এপিসোডটি প্রচার করা হবে খুবই দুর্ধর্ষ একটি এপিসোড। 5 মিনিটের ছোট্ট একটা বিরতি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, জীবনের অপ্রিয় সত্য আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2 তে। হ্যাঁ জীবন, বলুন তারপর কি হলো?
তো আমি 20,000 টাকা নিলাম আবার, এখন কিন্তু আমার অলরেডি 3 লাখ টাকার উপরে ঋণ নিয়ে চলে গেছে। আমি প্রতি মাসে 8-10 হাজার টাকা শুধু আমার শুধু ইন্টারেস্টই দিতে হচ্ছে। পর আবার 20,000 টাকা নিলাম, নিয়ে আবার এই যে ফুটবলের ভিতর প্রতিদিন রাত্রে বিট করতাম, রাত অগমা থাকি থাকি বিট করতাম, মনে হচ্ছে কিছু করতে পারবো কিছু করতে পারবো। এদিকে সারাদিন চাকরিতে থাকি, মানে আর জীবন ভালো লাগে না, মনে হচ্ছে কিছু করব, কিভাবে টাকা আর্ন করব, কিভাবে ঋণগুলো দিব, কিভাবে আবার আগের জীবনে ফিরে যাব। এই বিভিন্ন ধরনের টেনশন নিয়ে আবার মাথায় কাজ করতেছে না, প্রতিদিন মাথা ব্যথা করে, প্রতিদিন মাথা ব্যথা করে, প্রতিদিন ট্যাবলেট খেতে হয়, প্রতিদিন মাথা ব্যথা ট্যাবলেট না খেলে মনে আমার চলতেই পারি না, ডিউটি করতে পারি না, আমার এমন একটা অবস্থা দাঁড়াইছে। তো তারপরে এই 20,000 টাকা নেওয়ার পর আবার সেই ডলার ঢুকেলাম, নিয়ে তো ওইটা দিয়ে প্রতিদিন রাত্রি খেলি। তারপরে এখন আর মাথায় কাজ করতেছে না যে এখন কি করা যায়, কি করব, ছেলের ভবিষ্যৎ কোথায় যাবে, আমার ভবিষ্যৎ কোথায় যাবে, ফ্যামিলির কথা চিন্তা করতেছি, অনেক টাকা ঋণ করে ফেলছি। এখন এক পর্যায়ে মনে হচ্ছে যে না, মনে হয় যে সুইসাইডই করি, এরকম চিন্তা ভাবনা আসতেছে। আবার চিন্তা করতেছি সুইসাইড করে কি হবে, ধরো না কোথাও চলেই যাই, আর কি করব, জীবন রেখে আর লাভ কি, জীবন তো নষ্ট করে ফেলছি। আবার চিন্তা করতেছি টাকাগুলো তো আমার না, টাকাগুলো তো বিভিন্ন মানুষ থেকে হালাত করছি, আর ডাইরেক্টলি তো কারোর থেকে নিয়ে নেই, বিভিন্ন মানুষের মাধ্যমে টাকাগুলো আনছি, আর আমি তো এলাকায় কখনো মানুষের কাছে কালার হই না, সবসময় তো টাকা পয়সা দিয়েই যাচ্ছি, ইভেন এখনো পর্যন্ত দিয়েই যাচ্ছি টাকা, সুদের টাকা। তো আমি আসল টাকা কখন দিব? আমি প্রতি মাসে 10,000 টাকা 8,000-8,500 টাকার মতো আমি শুধু সুদই টানি, তো আমার আসল টাকা দেওয়ার মতো কোনো ওয়ে নাই। আমি প্রতি মাসে 12-13 হাজার টাকা বেতন পাই, তো 12-13 হাজার টাকা দিয়ে আমি কি করবো এখন, কি সুদ চালাবো নাকি আমি সংসার চালাবো নাকি কি করবো, এগুলো প্রতিদিন আমার টেনশনে, প্রতিদিন আমাকে মানে আমার মানে জীবনটা মানে তছনছ হয়ে যাচ্ছে। এখন আমার এক পর্যায়ে আমার ডিসিশন মনে হচ্ছে যে আমি সুইসাইড করি, এক পর্যায়ে মনে হচ্ছে আমি কোথাও চলেই যাই, এক পর্যায়ে মনে হচ্ছে যে না, আমার মনে হয় যে আমি গাড়ির তলে পড়ে মরে যাই। এখন বাসায় গেলে প্রতিদিন আমার অশান্তি লাগে, বউ এক কথা বলে, ছেলে একটা কথা বলে। যখন আমার ছেলে কথা বলে যা বউ আমার জন্য জুস আনলো, আমার জন্য এটা আনলো, তখন আমি থাপ্পড় দিই। আমার ছেলেকে আমি কখনো হাত তুলি নাই, কখনো আমি হাত তুলি নাই। আমার ছেলেকে আমি অনেক বেশি ভালোবাসতাম। আমার ছেলেকে টাকার জন্য আমি স্কুলে ভর্তি করাইতে পারি নাই। আমার ছেলেকে আমি এখন পর্যন্ত একটা জামা কাপড় কিনে নিতে পারিনি। আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলের আগের জামা কাপড় গুলো হয় না এখন আর। পরে আমি চিন্তা করছি এখন কি করবো, প্রতিদিন আমি ডিউটি করি ঠিক মতো, কিন্তু ডিউটি করলে কি হবে আমার টেনশনটা মাথা থেকে ফেলতেই পারতেছি না। তারপরে আমি আজাদি ব্যাপারে বিজ্ঞপ্তি পেলাম, ওখানে কিডনির প্রয়োজন, এ পজিটিভ, তোকে আমার রক্ত করব এ পজিটিভ। পরে আমি ওখানে ফোন দিচ্ছিলাম, ফোন দিয়ে আমি কথা বললাম যে ভাই এরকম এরকম আপনারা একটা বিজ্ঞপ্তি ছিলেন আজাদি ব্যাপারে, ওইখানে আপনাদের কিডনির দরকার, আমি দিব। তো বলতেছে যে আপনাদের অফারটা কি আমার একটু বলা যাবে, বলে যে আপনি ফেস টু ফেস আসেন, আসলে তারপর কথা বলবো। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আসবো। তো বলে যে কোথায়, বলে যে আপনি ইয়াতে আসবেন, কালুরঘাটে আসবেন, কালুরঘাটে এসে ওইখানে এসে ফোন দিবেন, ওইখানে আমার বাড়ি, আপনাকে আমি ওইখান থেকে নিয়ে যাবো। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার আমি চিন্তা ভাবনা করে জানাবো। তারপর আমি বাসায় গেছি, আমার হয় বলতেছে জমিদার আছে বাসা বাড়ার জন্য। তারপর আমি সেদিন অনেক কান্না করি, অনেক কান্না করি, আমার বউ ছেলে মেয়ে বলতে তুমি কান্না করতেছো কেন। তারপরে আমি কান্না করতেছি, আমার যখন টাকা পয়সা ছিল বা সবকিছু ছিল তখন তো সবাই ছিল, সবার আমি যা পারছি তা দিছি, কখনো তো আমি কারোর কোনো অভাবে রাখি নাই। আজকে আমি কিছু টাকা ঋণ করছি, এখন আমার কেউ সাপোর্ট দিচ্ছে না, কেউ কোনো টাকা পয়সা দিচ্ছে না, আমি সুদের টাকা বললো তুমি কত, আমার ওয়াইফে আমি পুরো টাকার অ্যামাউন্ট বলি নাই। তো তারপরে ওই লোকের আমি ফোন দিছি কিডনি বিক্রি করার জন্য, ওই লোকের কাছে গেছি দেখা করছি। তো লোক বলে যে দেখেন আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, আমার ভাইয়ের দুইটা কিডনি নেওয়া হয়ে গেছে, এখন একটা হলো চলবে, এই জন্য বিজ্ঞপ্তি চাইছি। তা আমি বলি যে আপনি কত দিবেন। তো বলে যে আমরা তো কত দিব, হয়তো 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা দিতে পারবো, আর বেশি তো দিতে পারবো না। তো যখন উনি 1 লাখ 1.5 লাখ টাকার কথা বলছে, তা আমি বলি 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে কি হবে ভাই, আমার তো এরকম এরকম প্রায় 4 লাখ টাকার ভিতরে আমি ঋণও পড়ে গেছি। তো বলে যে কিভাবে ঋণ হয়েছে না, বলে যে ভাই এরকম এরকম আমি তো এরকম জুয়া খেলছিলাম এর কারণে। বলে যে কি বলেন ভাই আপনি এত টাকা তো কিডনি বেশি আপনি কয় টাকা পাবেন। তা আমি বললাম যে ভাই আমি যদি 4 লাখ টাকা পাই আমি একটা কিডনি বিক্রি করে দিব, বিক্রি করে দিয়ে আমি সব ঋণ দিয়ে দিব, আমার আর এই জীবন রাখতে ভালো লাগতেছে না। তো লোকটা বলে যে ভাই আমার তো এত সামর্থ্য নাই, আপনি অন্য জায়গায় দেখতে পারেন। পরে ওইটা বলে চলে আসছি। পরে সেদিন আর ডিউটিতে যাইনি, ছুটি নিয়ে চলে আসছি বাসায় এসে আমি অনেক কান্না করতেছি।
যে কান্না আপনি এখানেও করছেন, জুয়া এটা একটা ভয়াবহ রকমের, ও আজকে শুধু জেপিএসবিতে এসছে সাহস করে মানুষকে সচেতন করবার জন্য। ওর এই কান্না আপনি কাঁদতে না চাইলে আপনি সচেতন হন, এর চেয়ে বেশি কিছু বলার নাই আমাদের এখানে। এই আপনার যে সব ক্রিকেট খেলা চলছে কিংবা যেগুলো খেলা চলছে, ওয়ার্ল্ড খেলা হোক, ইন্টারন্যাশনাল খেলা হোক, এই খেলা নিয়ে কোটি কোটি টাকার বাজি ধরা হয়, জুয়া করা হয়। যারা এসব করেন, যারা এসবের মধ্যে যুক্ত থাকেন, একেবারে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ, তাদের পরিণতি শেষ পর্যন্ত কি হতে পারে, ও কিন্তু পরিণতির দিকে ধাবিত হচ্ছে, ও কিন্তু একটা অন্ধকার ভবিষ্যৎ দেখছে। সেখান থেকে বের হয়ে আসতে পারবে কি পারবে না সেটা কেবলমাত্র সৃষ্টিকর্তাই জানেন। 4.5 লক্ষ টাকা এটা ওর জন্য একেবারে মরণশেল, এবং সামনে রয়েছে একটা একটা মাত্র ছেলে, একটা মাত্র বউ, কোন রকম একটা পেশা, কি করবে না করবে তার কোনো সিদ্ধান্ত নেই। একটা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আমরা চাই না ও অকাল মৃত্যুর দিকে চলে যাক, এবং আমরা এটাও চাইব না যে যারা আজকের এই অনুষ্ঠানটি শুনলেন, যারা বিভিন্ন রকমের বাজি ধরে থাকেন, জুয়া খেলা খেলে থাকেন, তারাও অকাল মৃত্যুর দিকে যান। আমরা এবার মুখোমুখি হচ্ছি আমাদের ডক্টর তাজুল ইসলাম, যিনি অনুষ্ঠানের শুরু থেকে আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকের এই ঘটনা শুনে?
স্বাগত জানাচ্ছি আমাদের আজকে অতিথি যে জীবন, তার কাহিনী যেটা শুনলাম, আসলে ডেটিং বলেন, জুয়া বলেন, এগুলো হচ্ছে এক ধরনের এডিকশন, নেশা। আমরা যেমন মাদক নেশা করি, এখানেও তাই একই অবস্থা। মাদকে যেমন আনন্দ পাওয়া যায়, সেই জন্য সেই আনন্দ পাওয়ার জন্য বারবার নেয়। এখানে হচ্ছে টাকা পয়সার ব্যাপার, একবার টাকা পাওয়া যায় আবার হেরে যায়, হেরে গেলে আবার আরো বেশি উত্তেজিত হয়ে আবার চেষ্টা করে যাতে আরো বেশি করা যায়। যাই হোক, এক কথা হচ্ছে এগুলি কিন্তু এই নেশা যারা যায় সকল নেশার আলটিমেট ফলাফল হচ্ছে শূন্য, শুধু শূন্য না মানে তাদের জীবনটা শেষ হয়ে যায়। মাদক নেশা যেমন মানুষকে শেষ করে দেয়, ব্যাটিং বলেন করে, সেটা আরো বেশি খারাপ করতে, কারণ এখানে টাকা পয়সার ব্যাপার আছে, হ্যাঁ লাখ লাখ টাকা এখানে চলে যায়। এমনকি অনেকে তো এক সময় মতো বলো হয়তো যে নিজের বউকে পর্যন্ত মানে ব্যাটিং করতো। যাই হোক, এক্ষেত্রে জীবন অবস্থা সেরকম হয়েছে, সে পরে 4 লাখ টাকা দানা করা হয়ে গেছে এবং সে এখন মানে ব্যবসা হয়ে গেছে কিভাবে টাকাটা আনতে হবে, কি বিক্রি করতে করতেছে, অন্যান্য বড় চেষ্টা করতেছে, কিন্তু সেগুলি করা পারছে না। অর্থাৎ এখন পুরোপুরিপূর্ণ সে এখন আত্মহত্যা করা পর্যন্ত চেষ্টা করছে, তার মানে এখন সে ডিপ্রেশনে পড়তে চলে গেছে। এই ডিপ্রেশন কিন্তু একটা মানসিক রোগ, এই ওই রোগের চিকিৎসা আছে এবং তাকে আমি উপদেশ দেব যে কোনো একটা আমাদের হসপিটালে মানসিক বিভাগ আছে সেখানে গিয়ে সে যাতায়াত করতে যায়। কারণ এই রোগ কিন্তু একদিকে মারাত্মক, যে কোনো সময় এরা কিন্তু আত্মহত্যা করতে পারে। তার জন্য আমার উপদেশ হচ্ছে যে সে চিকিৎসা নিক এবং এর পরবর্তী পর্যায়ে তার ডিপ্রেশন ভালো হয়ে যাওয়ার পরে সে হয়তো মানসিক শক্তি পাবে, যাতে সে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে জীবন চালাইতে পারবে এবং এই যে একটা নেশা জগতে সে চলে গেছিল সেখান থেকে সে ফিরে আসবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, বারবারই বলি, আবার বলছি, আবারও বলবো, একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক, একজন জীবনের ভুল হাজার হাজার জীবনকে সহজ করুক, সরল করুক। প্রিয় শ্রোতা, যিনি অপরাধ করেন তাকে ঘৃণা করবেন না, তার মধ্যেও চমৎকার একটা মানুষ লুকিয়ে আছে। একজন অপরাধীকে সুন্দর মানুষ বানানো যদি এই অনুষ্ঠানের ব্রত হয়ে থাকে এবং সেই জায়গাটিতে একজন মানুষও যদি সঠিক পথে এসে থাকে, তাহলেই আমরা বলতে পারি আমাদের এই অনুষ্ঠানটি সার্থক। অনেক ভালো থাকুন, আমাদের টিম মেম্বার এবং একই সাথে যারা এই অনুষ্ঠানের শুভাকাঙ্ক্ষী তাদের সবার পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.